exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কে দিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। রবিবারের রাত 11টায় আরো একবার যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আরো একজন মুখোমুখি হচ্ছেন লাখ লাখ জনতার সামনে। কে তিনি? চলুন আমরা শুরুতেই জেনে নেই মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার আলোকিত মঞ্চে আজ আমাদের অতিথি আলোর পথ দেখানো একজন মানুষ, খায়ের হোসেন টিপু। 43 বছরের জীবনে আলো আধার সবকিছুরই স্বাদ নিয়েছেন। প্রিয় খেলা ফুটবল, ইলিশ মাছ আর গরম ভাত তার খুব প্রিয়। একবার পথের মাঝে একজন সন্তান সম্ভবা মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান এবং সেই অসহায় মহিলাকে প্রসবের পর ফুটফুটে একটি কন্যা সন্তান সহ তার বাড়ি পৌঁছে দেন। বিপদগ্রস্ত মানুষের পাশে থাকা এই মানুষটি কোন সত্যের মুখোমুখি হচ্ছেন তা জানতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা মঞ্জুরের কাছ থেকে জানলাম যে খায়ের হোসেন টিপু নামে একজন রয়েছেন আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। তিনি আজকে লাখ লাখ মানুষের সামনে কনফেস করবেন। টিপুর কাছে আমি যাব। যাবার আগে আপনাদেরকে বলছি, রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূলত তিনটে স্টেট মেনটেন করে। একটা হচ্ছে, এখানে যারা কনফেস করেন তারা মূলত বলেন যে কি কারণে আমি অপরাধী হয়েছি, কি অপরাধ আমি করেছি এবং সেটার পরিণতি আমার জীবনে কি দাঁড়িয়েছে। আমরা তিনটা স্টেপই ধারাবাহিকভাবে টিপুর জীবনে খুঁজে নেব। তবে আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন, কনফেস করতে চাইলেও আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি আজকের এই যিনি কনফেস করছেন তার মূল্যবান জীবন গল্প শুনে আমাদেরকে নিশ্চয়ই তার সাইকো অ্যানালিটিক্যাল যে এক্সপ্লানেশন সেটা দিবেন। তাজুল ইসলাম সাথে আছেন নিশ্চয়ই? জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। এবং যাওয়ার আগে, শুরু করার আগে আপনাদেরকে মনে করিয়ে দিব, এসএমএস পোল থাকছে, যে কোনো মুহূর্তে এসএমএস পোল কল করা হতে পারে। ওকে, প্রথমেই যে প্রশ্নটি আপনাকে আমি করব, সবসময় করি, কোন বিবেকের তাড়না বোধ থেকে বা এই বিবেক বোধটি আসলে কে জাগালো যে কারণে আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের ভুলগুলো বলেন বা অপরাধ বলেন, যাই বলেন না কেন, আপনি আজকে কনফেস করতে এসেছেন, বলতে এসেছেন?
আসলে কি ভাই, আমি দীর্ঘদিন যাবৎ আপনার এই অনুষ্ঠানগুলো শুনতেছি, যেমন যাহা বলিব সত্য বলিব, তারপর জীবনের গল্প, এগুলো শুনতেছি। শোনার পর মানে এক সময় যখন আমি খারাপ পথে ছিলাম, তখন আমার আত্মীয়জন বা এলাকার কোনো ব্যক্তি আমার কথাগুলো শুনে নাই, আমি তাদের কাছে শেয়ারিং করতে পারিনি মন খুলে। যখন আমি এই অনুষ্ঠানগুলো শুনি 89.2, তখন আমার ভিতরে অনুপ্রাণিত হই যে আসলে আমার এই কথাগুলো আমি লাখ লাখ লিসেনারদের কাছে 89.2-র মাধ্যমেই আমি প্রকাশ করবো
এবং কমাবো। রাইট, এবং এতে করে মানুষ উপকৃত হবে।
হ্যাঁ, মানুষ উপকৃত হবে।
চলুন প্রিয় শ্রোতা, আমরা শুরু করি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে টিপুর জীবনের অপ্রিয় সত্য কি সেটা আবিষ্কার করা। ওকে, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে, বলুন, আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন।
আমার বয়স যখন 6 বছর তখন আমার মা মারা যায়। আমার মা ছিল একজন এমবিবিএস ডাক্তার গাইনি।
আপনার কি মনে আছে মা মারা যাওয়ার ঘটনা?
অল্প আছে।
আচ্ছা,
অল্প অল্প মনে আছে। আমার মা ছিল ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন ছিল তখন, নগর ভবন ছিল না। আমার মা এই যে বেগম বাজারে যে কমিটি সেন্টার, ওখানকার গাইনি বিভাগের প্রধান ছিল আমার মা।
ওরে বাবা,
এমবিবিএস,
বিশাল সম্ভ্রান্ত ফ্যামিলি। কত সালের ঘটনা এটা?
এটা মেবি 76
এ একজন মহিলা ডক্টর, তিনি গাইনি বিভাগের প্রধান। তার মানে বুঝতে পারছেন ওর ফ্যামিলি যিনি আজকে এখানে কনফেস করতে এসেছে, সাধারণত 76 এ একজন মহিলা কাজ করবেন এটা চিন্তা করাটাই অনেক বেশি ডিফিকাল্ট ছিল আমাদের সামাজিক জায়গাটা থেকে। সেই সময় তিনি ডাক্তার এবং গাইনি বিভাগের প্রধান, ওনার মা। তার মানে বুঝতেই পারছেন ওনার ফ্যামিলি কতটা এনরিচ যিনি আজকে এখানে কনফেস করতে এসেছেন। লেটস সি। ওকে, তারপর তো 6 বছর বয়সে আপনি মাকে হারালেন।
6 বছর বয়সে মারা গেছে আমার মা। কিন্তু স্বাধীনতার আগের থেকেই ডাক্তার ছিল।
জি
ওডার।
জি, নিশ্চয়ই সেজন্যই উনি প্রধান হয়েছেন।
হ্যাঁ, তখন মারা যাওয়ার পর দেখলাম যে আমার মা মানে ক্যান্সারে আক্রান্ত হয় আর কি। মারা যাওয়ার পর ওনাকে গাড়ি দিয়ে নিয়ে আসে, ওই অল্প অল্প খেলাছে আবার। তারপর আমার আব্বা, যে নাকি ব্লাইন্ড ছিল, অন্ধ।
অন্ধ ছিল?
হ্যাঁ, কারণ অন্ধর পিছনে একটা কারণ আছে। আমার মার আগে একটা বিয়ে করেছে আমার আব্বা, তিনি এমবিবিএস ছিল এবং তিনি ছিল মানসিক স্পেশালিস্ট, মেন্টাল স্পেশালিস্ট ডাক্তার ছিল এমবিবিএস আমার আব্বা। আমার আব্বাকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ চিনে। পাবনা মেন্টাল হসপিটালের পরে আমাদেরটা ছিল, যেটা শনিরাকাতে, শনিরাকা গোবিন্দপুরে যেটা অবস্থিত মেন্টাল হসপিটাল। হ্যাঁ, বন্ধ আছে। এটা প্রথম ছিল নিমতলিতে, যেটা সুফিয়া হোটেল এখন। এটার থেকে পরিবর্তন করে ওখানে নিয়ে গেল, বিশাল একটা জায়গা ক্রয় করে ওখানে মানে এটা স্থাপিত করলো আমার আব্বা।
ওকে, আমার বাবা কে ছিল আসলে, মানে উনি ব্লাইন্ড ছিলেন ঘটনাটা আপনি বলতে চাচ্ছেন?
ব্লাইন্ড ছিল, আমি মানুষের মুখে শুনছি আর কি, আমি দেখি নাই। আমার আম্মা নাকি তার এসে নিক্ষেপ করে ব্লাইন্ড করে দিছে, কারণ সেখানে বিয়ে করতো। কারণ আমার আমার আম্মার আগেও একটা বিয়ে করছে, আমার আম্মা হলো দ্বিতীয়, কিন্তু সন্তান আমরা বড়।
আচ্ছা,
ওই আম্মার সন্তান হয় নাই, আমার আমার মার গর্ভে আমরা প্রথম হই।
আপনি মানুষের মুখে শুনেছেন যে মা এই কাজটা করে?
হ্যাঁ, এই কাজটা করছে, কিন্তু আমার ফুবুরা বলছে, আমার চাচারা বলছে, বা এলাকাবাসী অনেকে বলছে যে তোর আব্বাই বারে বারে বিয়ে করে, হ্যাঁ, জ্বালাতন করে তোর মায়ের টাকা পয়সা নিয়ে যায় বাসা।
আপনার মার পরেও কিছু বিয়ে করেছিল?
আমার মার পরে আরো দুটা করছে, আরো তিনটা করছে।
মা জীবিত থাকা অবস্থায়?
জীবিত থাকা অবস্থায় আরেকটা করছে। পরে আমার মা রাগ হইয়া ওই অ্যাসিড বোতলের অ্যাসিড ওই টাকা পয়সা আনতে গেছে, গালাগালি করতেছে, মানে ক্ষোভে দুঃখে অ্যাসিড নিক্ষেপ করছে, যে যা তুই বিয়া যেমন করো তোর চোখে অন্ধ বেরিয়ে।
আচ্ছা, তো আপনার বাবা মূলত অর্থনৈতিক ভাবে বোধ হয় খুব ধনাঢ্য ছিলেন?
হ্যাঁ,
উনি আসলে ওনার যেটা বলছিলেন আপনি বিভিন্ন প্রপার্টি, উনি আসলে ছিলেন কে?
উনি তো একজন এমবিবিএস ডাক্তার ছিলেন।
উনি এমবিবিএস ডাক্তার ছিলেন?
হ্যাঁ, উনি মেন্টাল স্পেশালিস্ট ছিল।
ও, ওনার কথাই বলছিলেন?
হ্যাঁ হ্যাঁ, আমার
বাইদেবে। ঠিক আছে, বলুন। তারপর
তারপর এক পর্যায়ে যখন আমার আম্মা মারা গেল, তখন আমাদেরকে নিয়ে আসলো আমার আব্বা। নিয়ে আসার পর আমার আম্মা কবরটা, যে কিন্তু আমার আম্মার কবরটা কিন্তু আমার আব্বাই ক্রয় করে দিছে, এই যে আজিমপুর।
আচ্ছা,
এখন আছে কবরটা।
ওকে,
তো দেওয়ার পর আমার বড় দু বোন আছে, এক বোন তখন 12 বছর সে হোমসে লেখাপড়া করে, আর একজন বিয়ে হয়েছে মাত্র নতুন বিক্রমপুরে। তা আমরা তো ছোট, আমার এক ভাই হলো 9 বছর, আমি 6 বছর, দুই ভাই আমরা।
ওকে,
আমার বড় ভাইয়ের নাম খোকন। তারপর এক পর্যায়ে নিয়ে আসার পর আমার বাবা অন্ধ, ঘরে আরো দুইটা সৎমা। এর ভিতর আমার আব্বা ওই মির্জাপুরের এক নার্সকে বিয়ে করে নিয়ে আসে।
চিন্তা করুন
অবস্থা, খ্রিস্টান। তাইলে আমার এক ঘরে দুইটা মা আমাদের ক্লিনিকে,
মানে প্রচন্ড রকমের বিয়ে পাগল মানুষ ছিল আপনার বাবা।
হ্যাঁ।
ওকে,
তারপর দুইটা ছিল মা, এখন আমার বাবা অন্ধ। এখন আমার বড় মা যে, তার ঘরে তো সন্তান আছে, সেও আমাদের দেখতে পারে না। আর ছোট মা তো সবে মাত্র নিয়ে আইছে, তার ঘরে সন্তান নাই।
ওকে,
তো মা একটু আদর টাদর করে আমাদের, কিন্তু বড় মা দেখতে পারে না। মানে ওই মা বলে যে আমার ঘরে থাকবো ওরা, ছোট মা বলে আমার কাছে থাকবে। এইভাবে তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল। এক পর্যায়ে কি আমাদের ডান শেষ,
তারপর
আমি অনেক সময় পালাইয়া বিক্রমপুর জেলা যাই, ছোটগালি 7 বছর।
বিক্রমপুরে কে ছিল?
আমার বোন, বড় বোন।
বড় বোন ছিল, ওনাকে বিয়ে হয়েছিল?
হ্যাঁ, বিয়ে হয়েছিল।
আচ্ছা,
এবং উনি আমাদের মায়ের স্নেহ দিতেন।
মা
মারা গেছে যে মায়ের মানে অভাবটা অনুভব করতে পারতাম না। এই জন্য একটা ছোট বাচ্চা, সে ঘরে অশান্তি, বাবার আদর পায় না, মায়ের দুইটা সৎমা, মাদেরও আদর পায় না। এই জন্য আমরা পালায় পালায় দুনো ভাই বিক্রমপুর চলে যেতাম লঞ্চ, দুইটা সদরঘাট থেকে হাইটা যেতাম, সদরঘাট নিমতলি থেকে।
আচ্ছা,
হাইটা গিয়া লঞ্চে গিয়ে আমার বোনের পাশে উঠতাম। তো বোনে আবার কান্দাকাটি কইরা শ্বশুর বাড়ি, এতো ঝামেলা, দুইটা ভাই আবার নিয়ে আসতো। নিয়ে আসার পর বুঝায় টুঝায় দিয়ে যেত। দেওয়ার পর আবার কাকারা মারধর করতো, গ্যাস উস্কি লেগে কুকুরা মারধর করতো, বিভিন্ন অশান্তি, স্বপ্নায়রা জ্বালাতন করতো। করার এক পর্যায়ে আমার বোন যখন বাইরে যেত, বোনের আগে আবার আমরা বিক্রমপুর চলে যেতাম। বোন যাওয়ার আগে, কারণ বোন তো আমাদের তো নারায়ণগঞ্জ, আমার মায়ের আত্মীয়জন সবাই ওখানে দেখা সাক্ষাৎ করার পর উনি কিছু বুঝে যেত।
আচ্ছা,
কিন্তু আমরা তার কাছে তো সতর্কের হাইটাই গিয়ে আমরা তার আগে আবার পৌঁছে,
মানে তার বাড়িতে আপনার তার আগে পৌঁছে,
তার আগে পৌঁছে গেছে।
ওকে,
হ্যাঁ, এক পর্যায়ে এরকম ভাবে চলতে চলতে আমার বড় ভাই যে খোকন, ওরে শিকল টিকল বান্ধিয়া মাদ্রাসায় দিল।
আপনার বাবা?
হ্যাঁ, আমার বাবা এই নবপুরে এক মাদ্রাসায় দিল। দেওয়ার পর ওখান থেকে এসে পালায়া শিকল টিকল নিয়ে আমার খালার বাসায় চলে গেল। না, আর আমি তো অনাথ, আমি তো ছোট, কিন্তু আমি যে ছোট ছিলাম আমার ভাইয়ের প্রতি কিন্তু অগাধ ভালোবাসা ছিল আমার। যে আমার বাইরে কেউ কিছু বললে আমার মনে আমি একা একা কাঁদতাম, কাঁদতাম আর কি, যে আমার বাইরে ই করতেছে, মাইটির করতেছে, মানে আমি যেভাবে হোক সেভ করতাম আমার বাইরে ছোটবেলায়। এইভাবে যখন আমার বাবা ওই জায়গাটার থেকে স্থান ত্যাগ করে মাতুয়াল চলে গেল, শনির একটা গোবিন্দপুর, ওখানে 105 কাঠা জায়গা কিনলো,
105 কাঠা
জায়গা, বিশাল বড় একটা জায়গা কিনলো। জায়গা কেনার পর ওখানেও আমরা গিয়া স্কুলে ভর্তি হইলাম, প্রাইমারি স্কুলে, শনির একটা গোবিন্দপুর পড়ছে, এটা মাতুয়াল ছিল, এখন যাত্রাবাড়ি থানা পড়ছে,
ঢাকার যাত্রাবাড়ি,
ঢাকার যাত্রাবাড়ি এরিয়া, শনির একটার থেকে একটু ভিতরে আর কি।
105 কাঠা জমি কিনলো,
হ্যাঁ 105 কাঠা। ওখানে গিয়েও মনে করেন লেখাপড়া করতেছি, ওখানে আরো অশান্তি, কারণ আমার ছোট মার ঘরে সন্তান হয়েছে, একে একে 3টা সন্তান, ঠিক আছে, 3টা ছেলে।
আচ্ছা,
তো উনি কি করে আমাদেরকে রুগীর পত্র খাওয়ায়, কিন্তু উনি মুরগি টুরগি রান্না করিয়া বলে যে তোর আব্বার জন্য রান্ধছি। আমরা দেখি যে ওনার সন্তান যে 2টা বড়, মোটামুটি 7-8 বছর, 1টা 7 1টা 5, তাদেরকে খাওয়াইতেছে কিন্তু আমাদেরকে খাওয়াইবে না। তখন আমাদের মনে একটা চাপ লাগা থেকে গেল যে আজকে আমার যদি মা থাকতো তাহলে তো আমাদেরকে দিত। এই চাপ লাগার থেকেই একটা মনের ভিতর একটা জিদ বানলাম যে দেখি কি করা যায়। তারপর কিছু খারাপ বন্ধু ছিল, যখন আমি ক্লাস 8-এ পড়ি, হঠাৎ করে ওই বন্ধুদের সাথে আমি ওই শেয়ারিং গুলো করতাম যে এই ঘটনা
বাসায় সব এসব হচ্ছে।
হ্যাঁ, কিন্তু পাশা তো কেউ শুনতো না, কারণ আমার বাবার ছিল যেটাকে বলে চামচা, 3-4 জন এলাকার স্বনামধন্য ব্যক্তিরা, তারা আমার বাবার ঘিরা রাখতো সবসময় এবং বলতো যে এই 2টা ভালো হইব না,
আমাদের কথা বলতো,
আমাদের 2 ভাইয়ের কথা বলতো। আমরা এই 2জন কিন্তু বড় এবং লেখাপড়ায় কিন্তু ভালো ছিলাম আমি। আমার বাবাও বলতো যে তার উকিল বানাবো, কিন্তু পরক্ষণেই যখন তার ওই যে বন্ধু বান্ধবরা, হ্যাঁ, বা আমার স্বপ্নার সাথে একটা সিন্ডিকেট কইরা যখন বলতো যে না এগুলো ভালো হইব না, এগুলোর কিছু করেন না ডাক্তার সাহেব, ঠিক আছে, এমনকি আমাদের স্কুলের যে হেডমাস্টার ছিল, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, হ্যাঁ ওনার নাম বলবো না আমি, বর্তমানে আছে উনি, উনিও আমাদেরকে ওই ক্রাম খেললে বা ঘুরি ঘুরি উড়াইলে আমার সৎমায়ের প্ররোচনায় আমাদেরকে মারধর করতো স্কুলে গেলে, বেদ দিয়া, হ্যাঁ অমানসিকভাবে নির্যাতন করতো, যে তুই ঘুরি উড়াইছিস কেন, হ্যাঁ ক্রাম বোর্ড খেলছিস কেন, হ্যাঁ ওইটা ওই যে প্ররোচনাটা আমার সৎমার, কারণ গেলে তার আপ্যায়ন করতো, চা টা খাওয়াইতো, ভালো টালো খাওয়াইতো, ঠিক আছে, বলতো যে এগুলো যাতে লেখাপড়া না করতে পারে, ঠিক আছে। সে একজন হেডমাস্টার হইয়া, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হইয়া মারধর করার এক পর্যায়ে আমাদের মনের ভিতর আরো চাপ লাগা বেশি হয়ে যায়। তা আমার ভাইটা তখন মেট্রিক পরীক্ষা দিতে হবে, সে কি করবো, বাড়িতে জ্বালা যন্ত্রণা, হ্যাঁ নির্যাতন, বা আমার বাবার বন্ধু বান্ধবরা এসে এক এক কথা বলে, বা আমার মাও শুধু কোটনামি করে আমার মানে কান পড়া দেয় আমার বাবারে, বাবা তো অন্ধ। আমার বাবাও কিন্তু এক সময় খুব ভালোবাসতো আমাদের, কিন্তু যখন ওই যে আমাদের যে 3 নম্বর মাটা সিস্টার ছিল উনি ওই মির্জাপুরের ভারতীয় শ্রমিকদের, ওনারা কিভাবে জানি বিয়ে করে করার পর দিয়ে আমাদের প্রতি আমার বাবার কোনো আদর ভালোবাসা নাই, অত্যাচারের মাত্রাটা বৃদ্ধি পায়
দিন দিন, বেড়ে
দিন দিন বেড়ে যাচ্ছে, শারীরিকভাবে মানসিকভাবে, এমনকি শিকল দিয়া বাইদা কর্মচারী দিয়ে আমাদের পাগলের রুমে আটকে রাখছে।
এটা কি আপনার সঙ্গে করেছে?
হ্যাঁ, আমার এখনো দাগ আছে যে আমার শিকল দিয়া বাইদা, ঠিক আছে, ওই খালি চোখের ভিতর ফালা রাখছো, ফালা রাখছো যে তুই তোর মার বিরুদ্ধেই করো, হ্যাঁ কথাবার্তা বলো, আমি অন্যায়ের প্রতিবাদ করতাম ছোটকাল থেকে, এই জন্য কিন্তু এখনো আমি কিন্তু অত্যাচারিত হইতেছি জায়গায় জায়গায় কর্মক্ষেত্রে।
তারপর
এক পর্যায়ে যখন বাইদা রেদে রাখে তখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, লেখাপড়া ঠিকই চলতেছে, এক পর্যায়ে যখন বন্ধু বান্ধবের কাছে, কিছু বন্ধু বান্ধব তা ছিল এলাকার, তাদের কাছে শেয়ারিং করি, তো হঠাৎ করে এক বন্ধু মারা গেছে, সে আমাকে সিগারেট দেয় প্রথম ক্লাস 8-এ পড়ি, যে সিগারেটটা খা, খাইলে ভুলে যাবি গা, ঠিক আছে, যা হওয়ার তো হইতাছি, কি করবি, অনেক আমরা তো কিছু বলতে পারবো না, কারণ এলাকার অনেক সম্ভ্রান্ত লোক তোর আব্বার সাথে পরিবেষ্টিত হয়ে থাকে বা সিন্ডিকেট করে নিচ্ছে, হ্যাঁ আমরা বললো তারা তোর আব্বা কোনো আমল নিব না, কারণ তারা যেটা বলবো সেটাই বিশ্বাস করবো, সে 2-3 জন আছে আমাদের এলাকার, যদি তারা শোনে, আমার এলাকার মানুষ শুনে তারাও চিহ্নিত করবে, সবাই জানে আমার এলাকার যে কারা আমার বাবার সিন্ডিকেট করতো, এমনকি কোরবানিতে গরু কিনলেও তাদেরকে নিয়ে যেত, হ্যাঁ অল এভরিথিং অল বিষয়ে তারা ই করতো আমার আব্বারে। তারপর এক পর্যায়ে সিগারেট শুরু করি, সিগারেট খাওয়ার পর ক্লাস 9-এ উঠি, 9-এ উঠার পর আমি ফতুল্লা চলে যাই, কারণ অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায়, আমার বোন তখন ফতুল্লা এসে পড়ে।
আচ্ছা, তো বোনের কাছে গেলাম?
হ্যাঁ বোন, তখন আমার বড় আমার দুলাভাই আবার তখন IWT-তে চাকরি করতো, উনিও আমার বাবার মতো ভালোবাসত, স্নেহ করতো আমাদের, এবং তার বাচ্চারা যদি একটা পোশাক কিনে দিত আমরা 2টা কিনে দিত, এত ভালোবাসত।
চমৎকার,
ফতুল্লাতে চলে যাই, ফতুল্লাতে তখন আমি পাইলট স্কুলে পড়তেছি, ফতুল্লা পাইলট স্কুলে উচ্চ বিদ্যালয়, ওখান থেকে আমার আব্বা আবার ক্লাস 10-এ আবার নিয়ে আসে যে তুই ঢাকাতে পরীক্ষা দিবি, তা ঢাকাতে চলে আসলাম, তখন আমার ভাই একটা পরিবহন সেক্টরে জড়িত হয়ে যায়, হলুদকার জেলা ছিল ফুলবাড়ি স্টেশন, কি করবো বাসায় কোনো শান্তি নাই, হ্যাঁ আমার ভাইও কিন্তু মাদকাসক্ত হয়ে যায়, সে লিকুইড নিত, মদ খাইত, মদ খাওয়ার পর বাসায় যেত, বাসায় গিয়া ই করতো আর কি, একটু বিশৃঙ্খল করতো যে আমার মা নাই আজকে, হ্যাঁ আমরা অত্যাচারিত, আমরা 2টা ভাই, তখন কিন্তু আমার ভাই অনেক ভালোবাসতো আমার। আমি একদিন যদি বাসায় না আইতাম আমার খুঁজতে যেত। তারপর আমি ফতুল্লা ছিলাম, ফতুল্লা থেকে নিয়ে আসলো আমার। আনার পর আমি স্থানীয় একটা স্কুলে ভর্তি হই, হাই স্কুলে। ওখান থেকে ম্যাট্রিক পরীক্ষা দিই। যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে আমার বাবা আমার সৎ মায়ের কথা শুই না আবার আমার বাঁধাছে শিকল টিকল দিয়া পাগলের রুম আটকে আছে। আটকে আসার পর যেভাবেই হোক কর্মচারীর মাধ্যমে আমি,
আচ্ছা এই আপনার বাবা তো অন্ধ ছিল, উনি কার সাহায্যে কাজগুলো করতো?
এটা তার কর্মচারী ছিল আমাদের আত্মজন বাসায়,
ওদেরকে দিয়ে এই বাধ্য।
হ্যাঁ, যেমন দারোয়ান ছিল দুজন ডে নাইট, তারপরে যে টেক কেয়ার করতো রুগীদের ওরা ওয়ার্ড বয় ছিল, তারপর আমার আব্বার বন্ধু বান্ধব ছিল তিন চারজন এলাকার। হ্যাঁ, তারাই ধরে ধরে আমাদের বান্ধব বাইন্দা আমার ভিতরে রাখছে। ভিতরে রাখার পর যে ভাবি হোক দুদিন পর আমি ছাড়া পাই।
দুই দিন
আটকে রাখে আমার, এক মাস আটকে রাখে
এই শেকল দিয়ে।
হ্যাঁ, আর আমার মা বলতো যে না ওরে ছাড়া যাবো না, ওরে বছরের পর বছর আটকে রাখবে। মানে আমার মা চাইতো, সৎমাটা চাইতো যে আমাদের লেখাপড়া যাতে না হয়। হ্যাঁ, আর আমার বাবার এই বিশাল সম্পদ
এবং কোনোভাবে যেন আপনি অংশীদার না হতে পারেন।
হ্যাঁ, অংশীদার না হতে পারি, আমরা খারাপ হয়ে যাই, যাতে আমরা মনে করেন রাস্তাঘাটে পড়া বা অপমৃত্যু ঘটে আমাদের, এই ধরনের একটা মনোবাসনা ছিল আমার মার যে তাহলে বিশাল সম্পদের মালিক, আমার তিন সন্তান আছে। হ্যাঁ, তিনটা সন্তান পাবে।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, কারণ সবসময় আমরা বলি যে একজন অপরাধী আপনাআপনি অপরাধ করে না, তার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে। কারণ মানুষ কিছু বিবেক নিয়েই দুনিয়াতে আসে, যে এই কাজটা ভালো এই কাজটা মন্দ সমাজ কিন্তু সেই জিনিসটা তাদেরকে শেখায়, পরিবার কিন্তু শেখায়। কিন্তু একদিন মানুষ যখন অপরাধী হয় বা নিজেকে ধ্বংস করার দিকে যায়, সেটার পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, নইলে ওই মোটিভেশনটা কোনোভাবেই তার পক্ষে পাওয়া সম্ভব না। এখন পর্যন্ত যাহা বলিব সত্য বলিব যে ইতিহাস বা যে ব্যাকগ্রাউন্ড যারা এখানে এসে কনফেস করেছেন তাদের প্রত্যেককেই আমরা দেখেছি যে আইদার পরিবার থেকে অথবা বন্ধু বান্ধবদের কাছ থেকে অথবা সমাজ থেকে এমন কিছু সে পেয়েছে যেটার দ্বারা মূলত সে অপরাধী হয়েছে, যে কারণেই ওনার যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা এখন রিভিল করছি এবং হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দুই দিন বেঁধে রাখলো স্যার?
দুই দিন বেঁধে রাখে, বেঁধে রাখার পর এক সময় আমি ছাড়া পাই, যেভাবে হোক নিজের ইয়ে বা কর্মচারী, একটা কর্মচারী তার একটু ই জাগে আমার প্রতি, সহানুভূতিশীল হয়। হওয়ার পর সে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর আমি চিটাং চলে যাই। ট্রেন ওইটা তখন ছোট, তো ওখানে হোটেলে চাকরি করে দিই 15-16 দিন। চাকরি করার পর মানে আমার ভাইয়ের প্রতি একটা টান, বোনের প্রতি একটা টান আসে। আসার পর হঠাৎ করে আমি না বলে চলে আসি। আসার পর আমার ভাই আবার কমলাপুর বসে দিচ্ছে, আমি স্টেশনে বসে থাকার পর আমার ভাই কার মাধ্যমে জানি শুনে যে আমি কমলাপুর, আমার ভাই দৌড়ায় যায়, খেয়াল দৌড়ায় গিয়ে আমার মানে দেখা যে আমি একটু ফিটে বসে রয়েছি, আরেকটা ট্রেন আমি চাঁদপুর চলে যাবো, আবার বাসায় যাবো না।
ওকে ওকে,
মানে আমার মাইন্ড চেঞ্জ করে বলাইছে যে না বাসায় যাবো না, বাসায় গেলে তো মাইন্ড চেঞ্জ করবো। ঠিক আছে, আমি চাঁদপুর চলে যাই। তা আমার ভাই দেখ পিছন থেকে আমরা দৌড়া অনেক কান্নাকাটি করতো যে ভাই তুই যাইস না, আমরা দুই ভাই, ঠিক আছে চল বাসায় চল। তো বাসায় নিয়ে আসে, আসার পর আপনারে বলে যে না ওরা মাইন্ড চেঞ্জ করেন না, ওই আপনি ভয় পাইছে থাকো। তবে কি ভাই, মুহূর্তে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, পিছনে যাই
কিছু
কথা। আমাদের যে বাড়ির ওষুধপত্র সব আমি কিন্তু কেনাকাটা করতাম, মিটফোর্ডের থেকে স্লাইন কন যতটুক যা ওষুধ ছিল, মানে মেন্টাল রুগীদের যা ওষুধ আমার আব্বা স্লিপ রেখে দিত, টাকা দিয়ে দিত, আমি নিয়ে আসতাম। এবং বাজারও আমি করতাম বাড়ির, এই বিশাল 50-60 জনের বাজার। হ্যাঁ, কর্মচারী ছিল প্রায় 12-13 জন, আমরা ভাই বোন তো অনেক, আমরা সৎ ভাই টৎ ভাই মিলে 8 ভাই, 4 বোন, বাবা মা দুইটা, প্রায় বিশাল একটা মানে
ফ্যামিলি
ফ্যামিলি। বাজার টাজারও আমি করতাম, এবং আমার বাবার পেপার পড়ে আমি শুনাইতাম প্রত্যেকদিন, পেপার পেপার নিত আমার আব্বার, আমি পেপার পড়ে শুনাইতাম। কারণ ছোটকাল থেকে আমি একটা মানে আমার জ্ঞান বুদ্ধিটা ভালো ছিল, এবং আমার আব্বা বলতো যে তোরা লয়ার বানাবো, এই জন্য আমি আর্টস নিয়ে পড়ছি। কিন্তু এট লাস্ট আমার আব্বার মন মানুষ চেঞ্জ হয়ে যায় কিভাবে জানি না, ওই আমার সৎমার প্ররোচনায় পাশাপাশি যে 2-3 জন বন্ধু ছিল, হ্যাঁ তারা একটা সিন্ডিকেট করে নেয় যে এই দুই ছেলে যদি ভালো হয় বা শিক্ষিত হয় তাহলে তো আমাদের উপায় নাই, এরা তো সব নিয়ে নিব বাপের। আর বেশিরভাগ দেখছে যে ওষুধ টষুধ সম্বন্ধে আমার আইডিয়া বেশি। হ্যাঁ, বা ডাক্তার রুগীদের কিভাবে কাউন্সিলিং দেয় আমার আব্বার সামনে বসে থাকতাম ছোটবেলা থেকে, এগুলো কিন্তু আমি পারদর্শী কাউন্সিলিং এ। তারপরে অনেক রুগীরা শেয়ারিং করতো, হ্যাঁ সাইকো রুগী যারা আছে তারা ভালো হওয়ার পর শেয়ারিং করতো যে কিভাবে সে হলো, এগুলো আমি দেখতাম আবার ছোটবেলা থেকে।
আচ্ছা,
হ্যাঁ তখন আমার আব্বা বলতো যে তোরে আমি একটা লয়ার বানাবো, কিন্তু হঠাৎ করে আমার বাবার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল। যাক, চেঞ্জ হওয়ার পর এক সময় আমার ভাই তো মনে করেন ইয়ে চলে গেল, পরিবহন সেক্টরে চলে গেল, খালাপাড়িতে চলে গেল, অনেক সময় দিয়ে বাইরে মারামারি হয়েছে দিগুরু। হ্যাঁ, তখন আমি দৌড়ে চলে যেতাম, আমার মা বলতো সৎমা বলতো যে একগা মরে যাকগা গেছে গিলে গা, কিন্তু আমার মন তো কাঁপতো যে আমার বড় ভাই। আমি একা একা চলে যেতাম এই ফুলবাড়ি স্টেশন গিয়ে আমার বাইরে খোঁজতাম আমি। তারপর নিমতলিতে আমার এক ফুপু আছে
পরিবহন সেক্টরে, মানে
পরিবহন সেক্টর মানে হলুদ কাঠ লাল কাঠ ছিল না আগে, পরিবহনের বাস বাসের শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত হয়ে যায় আমার ভাই।
আচ্ছা আচ্ছা, ওকে।
কারণ পরিস্থিতির শিকার, সে বাসার দিকে টাকা পায় না,
বাসার গিয়ে ওখানে
ওখানে চলে যায়, ইনভলভ হয়ে যায়।
ওকে, তারপর
এক পর্যায়ে আমার ভাইকে একবার আমি শুনলাম যে ওরে হুর্দিয়া খোঁজ দিতে পিছনে আরেক গ্রুপ। তখন আমি সন্ধ্যার সময় এই ছোট বাচ্চা আমি 14-15 বছরের ক্লাস 10-এ পড়ি, ওই ফতুল্লা থেকে আসার পর আমি একা চলে যাই এই ফুলবাড়ি হাইটা চলে যাই আমি সোনিয়াগড় দিকে। হাইটা গিয়ে আমার বাইরে খোঁজতে আছি, খোঁজার পর আমার এক ফুপু আছে ওখানে, সে স্থায়ী বাড়ি করছে নীলতলিতে। তো ওনার কাছে জিজ্ঞেস করি, উনি বলছে হ্যাঁ, তো খুর্দিয়া পৌঁছবেন আর মাইক বের করছে কই আছে বিস্তারিত বিস্তারিত। তখন হঠাৎ করে তখন তো মোবাইল ছিল না, তখন হঠাৎ করে এক লোকের কাছে শুনলাম ওই ইয়ের থেকে অফিসের থেকে তোমার বাড়িতে চলে গেছে বাসায়। তখন বাসায় গেলাম, বাসায় গিয়ে দিই ভাইয়ের মাইক বের করছে টাক টাক পিটে, মানে কান্নাকাটি করলাম আর কি। একমাত্র আমি আর কি আমার ভাইয়ের জন্য আমারই দরদটা আর কি, আরো কিন্তু দরদ নাই। আমার আব্বা গালাগালি করতেছে, সৎমা গালাগালি করতেছে, কিন্তু যাক এক পর্যায়ে মেট্রিক পরীক্ষা দিলাম, আর্টসের থেকে হায়ার সেকেন্ডারি পাইলাম আমি। হ্যাঁ, এটাতে আমার ফ্যামিলি খুশি না, আমার মাও খুশি না, আমার বাবা খুশি, কিন্তু মানে তাদের জন্য একটু মেট্রিক পাশ করার পর এক পর্যায়ে ওই যে বন্ধুদের কাছে শেয়ারিং করতাম, বারবার গিয়া শেয়ারিং করার পর তারা দুইজন বন্ধু ছিল, তারা হিরোইন খেত। তো তার মা আবার আমার ছেলের মতো ভালোবাসত,
এই যারা হিরোইন খেত তাদের মা।
হ্যাঁ, তার মা খুব ভালো ছিল, তার মাটা আমার গেলে এই ছেলেটা তুই খাওয়াইস না, খাওয়াইস না, ছেলেটার মা নাই, ছোটবেলায় মারা গেছে,
খাওয়াইস না, এটা বলতো। তার মানে তার মা জানতো যে তার ছেলে হিরোইন
খাওয়ায়। হ্যাঁ, হিরোইন নেয় জানে, ঘরের ভিতরে খাইতো, সে ঘরের ভিতরে খাইতো, খাওয়ার পর বলতো যে এই ছেলেটা তুই খাওয়াইস না, ঠিক আছে, ওর মা নাই, বাপ থাকতো নাই, অন্ধ, ঘরে দুইটা সৎমা, আর এমনি নির্যাতিত, ঠিক আছে, অনেক ভালোবাসতো। ভালোবাসতো বলে আমরা তো মনে করি মা নাই, এই ভালোবাসাটা পাই মনে করতাম আমার মা, আমার মায়ের মতো ভালোবাসতো আছে, কারণ মায়ের যে আদর ভালোবাসা সেটা কিন্তু আমি এখনো বুঝি না, কারণ অনেক ছোটবেলা মা মারা গেছে। হ্যাঁ, বোনে কিছু ভালো, কিন্তু বোনের ভালোবাসাটা তার মায়ের মতো হয় না, ঠিক না, হয় মানে
মায়ের মতো আপন আসলে কেউই নাই, একটা গানই তো আছে মায়ের মতো আপন কেউ নাই।
কিন্তু আমাদের জীবনটা কিন্তু আমরা কিন্তু সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি, কারণ আমার মা নাকি আমাদের মাটিতে শোয়ায় নাই, এত ভালোবাসে আমাদের দুইটা ছেলে, আমার আমরা দুইটা বোন, একটা বোন ভারতের শুধু উঠতে লেখাপড়া করেছে, আরেকটা বোন দিয়ে দিচ্ছে। এই বোনটা যদি না থাকতো আজকে আমাদের হয়তো বা জায়গা থাকতো ফুটপাতে, না হয় কোনো রেল স্টেশনে,
ঠিক আছে, আমরা শুনি আবার। তো ওই বন্ধু যে,
হ্যাঁ, ওই বন্ধু কি করতেছে, একদিন গিয়ে দেখি খাইতেছে সে, তো ওর মা মানে ভাত দিছে, ভাত টাত খাওয়ার পর ঠিক মানে বসো ভাই, বসলাম, তাকে টান
ওই ছেলেটা বলল,
ওই ছেলেটা বলতো
আপনার বন্ধু, আপনার বন্ধু কি নাম, ওর
ওর নাম কায়ুম,
কায়ুম। ওকে, প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি এই পর্যায়ে, ছোট্ট একটা বিরতি নেব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু, এবং এখানে আজকে কনফেস করছে টিপু। ছোট্ট একটা বিরতির পর মাত্র 4 মিনিট পর আমি আবারও ফিরে আসছি, আর এই ফাঁকে আপনি যদি টিপুকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, যাহা বলিব সত্য বলিবতে এসে কনফেস করতে চান, কিংবা আমাদেরকে ইমেইল করতে চান, চিঠি পাঠাতে চান, তারা আসতে পারেন আমার ওয়েবসাইটের মাধ্যমেও। আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kebria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
যেখানে ছিলাম আপনি বলছিলেন যে প্রথমেই একটা টার্ম নিতে বললো, এবং সে আপনার একসময়ের ফ্রেন্ড কায়ুম।
তার মা আমার খুব ভালোবাসতো, তার মা একটু বাইরে গেছে, বাইরে যাওয়ার ওই অবশ্যই একটা টান দিই, টান দেওয়ার পর আমি বমি করে বাসায় দিই, কারণ প্রথম টান আমার, হিরোইন তো প্রথম খাইছে আমি ওইদিন টান। খাওয়ার পর সে আমার মাথায় পানি টানি দেয়, কায়ুম খাওয়ায়, খাওয়ার পর কয়েকবার টান দেয়, তখন দিয়ে যে ভালো লাগতেছে, 4-5টা টান দেয়, টান দেওয়ার পর বাসায় চলে যায়। তারপর আবার 2-3 দিন পর আবার এইভাবেই গালাগালি আমার সৎমা, কারণ তখন তো আমি পরীক্ষা শেষ, অবসরে 2-3 মাস, ঠিক আছে, বাসায় থাকে কিল্লেগা, হ্যাঁ, শুয়ার হয়েছে কিল্লেগা, এই ধরনের মন্তব্য আর কি। তখন তো আমার একমাত্র শোয়া আর বাসায় থাকে গা।
এসএসসি পরীক্ষার পরে যে 3 মাস সময়টা পাওয়া যায়,
এসএসসি পর
মানে রেজাল্ট হওয়ার পরে,
হ্যাঁ, রেজাল্ট হওয়ার পর বাবারও একটু সাহায্য করি, অনেক সময় বলে যে এটা নিয়ে আস, হ্যাঁ, মিট ফোরে যা নিয়ে আসি, ঠিক আছে। আসার পর তখন একটা মানে এতদিন কিন্তু টাকার একটা মানে লোভ ছিল না আমার, কিন্তু ওই মুহূর্তে টাকার একটা লোভ হয়ে যায় যে আসলে তো নেশা খাইতে টাকা লাগে।
রাইট, ওকে,
ঠিক আছে। এই পর্যায়ে আরো দুই দিন খাইতে আসাতে গিয়া খাওয়ার এক পর্যায়ে তিন চার দিন পর দেখি যে আমার বমি বমি ভাব, খাই নাই পরে, সকালে খাইছি বিকালে চোখ দিয়ে পানি পড়তেছে, হাই মুইতেছে, তখন তো আমি নির্ভরশীল হয়ে যাই ওটার প্রতি।
দুই তিন দিন পরে আপনার অবস্থাটা হয়েছে?
তিন দিন পরে।
আচ্ছা,
কারণ অনেকগুলা খাইছি তো। খাওয়ার পর এক পর্যায়ে তখন আমি বাজার টাজার করতে গেলে, যেমন আমার আব্বা একটা রেট দিয়ে দেয় যে ডাক্তার সোডিয়াম সালাইন 500 মিলি 45 টাকা, আমি মার্কেটে গিয়ে দেখতেছি 38 টাকা, 100 পিস 700 টাকা আমার থেকে গেল। ওই টাকা আমি রিটার্ন দিই না, কিন্তু আগে কিন্তু রিটার্ন দিয়ে দিতাম আব্বারে, তখন আমি রিটার্ন দিই না, কারণ টাকার প্রতি একটা লোভ হয়ে যায় আমার। কাইমো বলে দোষ কিছু টাকা টুকাই নেন, খাইতে হবে, সিগারেট টিকেট কিনতে হইব, মাল কিনতে হইব। এক পর্যায়ে কাইমো টাকা দেয় 100 পিসও দেওয়ার পর খাইতে খাইতে এক পর্যায়ে পুরাপুরি এডিক্ট হয়ে যায়, পুরো নির্ভরশীল হয়ে যায়। ঠিক ওই টাইমে এটা 91 কথা, তখন আমার আব্বা বললো যে তোর তো বিয়া করে দিবি। আর আমার আব্বা একটা কাজ কি করতো, যে উনি গ্রামের লোকের কাছে যারা নাকি অসহায় তাদের কাছে মেয়ে বিয়ে দিত, যেমন আমার বড় বোন অসহায় একটা লোকের কাছে বিয়ে দিছে, ঠিক আছে, যাতে মানে আমার আব্বার যে কার্যক্রম গুলো এগুলো না ধরতে পারে, ঠিক আছে, এবং নিরীহ নিরীহ লোকের কাছে দিল। তা আমার বড় বোনটে বিয়ে দিল রেজি যে 3 নম্বর বোন আর কি, পরে বিয়ে দিল সিলেটের শ্রীমঙ্গলের এক লোকের কাছে, শিক্ষিতই সে ছিল পাহাড়ি, অসহায় করে গেছিল এই জায়গায় এসে ওনার কাছে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এইভাবে চলতেছে, চলার পর এক পর্যায়ে যে অত্যাচারের মাত্রা আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে, তখন আমার আব্বা আমার এক ফুফাতো বোন আমাদের বাসায় কাজের জন্য এনে রাখছিল, আমার আব্বা বলতেছে যে ওরে টিপুর কাছে দিয়ে দিব, ঠিক আছে। তখন আমার বড় ভাই না করছে, না ও বিয়ে করবে কি,
বড় ভাইয়ের তো বিয়ে হয়নি তখন,
না
ওকে,
না মানে বলতেছে যে ওরে আনছি ওর কাছে দিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার বড় ভাই কি করতো, আমাদের একটা পেশেন্ট ছিল আমার আব্বার, ও মানে প্রতিবন্ধী চিটাঙ্গে নিউ সেলার স্কুল, উনি ওই রুগীটার বাবা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নেভির নৌবাহিনীর, তো ওর ওষুধ নিয়ে যেত আমার বড় ভাই, আমার আব্বা বলতো ও তো আসতে পারে না, দুই দুজন তুই ওষুধটা নিয়ে যা। ওই ছেলের আবার বড় একটা দ্বিতীয় বোন ছিল, ওই বোনের সাথে আমার ভাইয়ের সাথে ভালোবাসা হয়ে যায়, মানে প্রেম হয়ে যায়, প্রেম গঠিত ব্যাপার। হ্যাঁ, তখন 92 আমার আব্বারে বলতেছে মেবি 91 লাস্টে যে আমি ওই মেরে দিয়ে দিই।
আপনার বড় ভাই?
বড় ভাই।
আচ্ছা, কি নাম ছিল?
খোকন।
খোকন,
বর্তমানে আমেরিকাতে আছে।
জি বলেন, খোকন।
খোকন, তখন আমার আব্বা বলতেছে না তোর আমি ওই জায়গায় বিয়ে দেবো না। আমার আব্বার কথা হইলো যে নিরীহ পরিবারের আনবো তোর জন্য, কারণ তারা যেন না দাঁড়াইতে পারে যে আমার যে কার্যক্রম গুলো হইতেছে এখানে, যে আমার সৎ মায়ের
জন্য কেউ কখনো উচ্চবাচ্য না করে,
না না উচ্চবাচ্য না করতে পারে। এই জন্য তো আমার বড় ভাই টিটার মাই যে আমি ওখানে বিয়ে করবো, যে মদ টদ খায় উৎপাত করে, তা আমার বাইরে একজন বাইটা দিল। হ্যাঁ, যে আমার এই যে এই আব্বার যে বন্ধু বান্ধব ছিল দু তিনজন এই চামচার মতো আর কি, তারা সব কিছু করতো এসে, হ্যাঁ, তাদের সহায়তায় কর্মচারীদের সহায়তা আমার বাইরে শিকল দিয়ে বাইন্ধা ছিল, করে মতো খেয়ে চিলে চিলে করে, না আমি এই মেয়ে বিয়ে করবো। তখন শিকল টিকল দিয়া আর একটা রুমে দিয়ে চাট খাইছে। তখন আমার প্রথম যে সৎমা, সেই সৎমা একটু মানে ই করছে যে দেখ কীভাবে ওরা ছাড়ান যায়।
সবচেয়ে বড় বউ যে?
হ্যাঁ, সবচেয়ে বড় যে।
আচ্ছা,
তখন আমি কি করলাম যে সবাই গেছে বান্দান দিয়া।
এই যে চারটা বউ, আপনার কথা অনুসারে যদি বলি যে আপনার মা তো তখন মারা গিয়েছে, তারপরে ওনার কয়টা বউ ছিল?
মারা যাওয়ার পর দুটা।
দুটো? এটা নাকি সবাই একই সঙ্গে থাকতো? একই বাড়িতে?
একই বাড়িতে, দুজন একই বাড়িতে, কিন্তু আমার মা ছিল আলাদা, আমার মা কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে ছিল,
ওখানে আলাদা থাকতো,
আলাদা থাকতো বেগম বাজার।
জি,
তারপর আমার বাইরে বান্দান দিয়ে ছেড়ে দিচ্ছে, তো পরে দেখলাম যারা মাংস টানতে তারা সব চলে গেছে রাত্রে একটা দেড়টার দিকে, আমি তো ঘুমাই না, কারণ আমার ভাইয়ের প্রতি আমার মায়া, হ্যাঁ, অগাধ মায়া ছিল আমার, আমার বাইরে বান দিয়ে দিচ্ছে, আমার বাইরে ভালো কথা বলছে, সে ভালোবাসছে, ঠিক আছে, আমরা তো ভালো একটা ফ্যামিলি, আমরা তো তার যোগ্য, আমার বাবা কেন না করতেছে, কয় রাজশাহীর মেয়ে ভালো না, ওদের বাড়ি ছিল রাজশাহী, হ্যাঁ, ওনার পোস্টিং ছিল চিটাঙ্গ, চিটাঙ্গে চাকরি করতো, গোলুন ছিল সেলার স্কুল নেভি গোলুন, তা আমি রাত্রে 1টা বাজে ছেড়ে দিই, তালা চাবি চুরি করে না, ওই দারোয়ান ঘুমাই রয়েছে, ওর থেকে চাবি চুরি করে আমার বাইরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর তো আমার ভাই চলে গেছে টাকাতে, চলে যাওয়ার পর আমার আব্বা তো আমার মাইন্ডের করছে যে তুই এটা করতো, তবে তারা কেউ করে নাই, বা আমার আব্বার যে বন্ধু বান্ধব আছে একটা সিন্ডিকেট, তারাও আমার গালাগালি করতে আইসা, ঠিক আছে, আমি নিচ্ছু, কারণ আমি তো সঠিক কাজটাই করছি, কারণ সে বিয়ে করতে চায় ভালো একটা ফ্যামিলি। কারণ আমি ছেড়ে দেওয়ার পর ভাই আসতে আসার পর আমার দাদি ছিল তখন জীবিত, তা আমার দাদি টাদি সবাই বললো যে না, ও যখন কয় ঠিক আছে ওই জায়গায় বিয়ে করাবো, বা আমার ভাইয়ের কিছু বন্ধু বান্ধব ছিল, আমার ভাই কিন্তু একমাত্র নির্যাতন থেকে বাঁচছে, তার বড় বড় কিছু হাই র্যাঙ্কের কিছু বন্ধু বান্ধব ছিল, তারা কাউন্সিলিং দিচ্ছে, বা তারা আমার আব্বার সাথে তার যে চাপলাগাগুলো আছে এগুলো শেয়ারিং করছে, করার এক পর্যায়ে ওই যে সিন্ডিকেটটা ছিল সিন্ডিকেটটা ব্যর্থ হয়ে গেছে, তখন আমার আব্বা রাজি হইলো এক ক্লাসে যে হ্যাঁ ঠিক আছে চলো তাকে, তারপর ওরা ফোনে টোনে, তখন ল্যান্ডফোন ছিল, ল্যান্ডফোনে যোগাযোগ করে যে ঠিক আছে আমরা শুক্রবারে নিয়ে আসতেছি আমরা বিয়ের জন্য, তা আমরা একটা গাড়ি নেই মাইক্রোবাস, আমি তো মহা খুশি যে আমার ভাই একটা ভালো জায়গায় বিয়ে করতেছে, আমার একটা গতি হইব ভালো, যে আমার এই আমার সহযোগিতাই এটা সম্ভব আজকে হইলো, আমি আমার দাদিরে বুঝাইছি, অনেক ফুপুদের বুঝাইছি, তারপর গেলাম বিয়ে টিয়ে করে আনলাম, আমার বাবাও গেছে, অন্ধ সেও গেছে, আমার দাদিও গেছে, সবাই গেছি আমরা, যাওয়ার পর বিয়ে টিয়ে করে আনছি, আনার পর 4-5 দিন পর আমার ভাবি আমি একটা সাইকেল কিনে আনছি, নতুন সাইকেল কিনে আনার পর এই আমার ভাই মনে করেন বিয়ের পর চেঞ্জ হওয়া শুরু করলো, মানে আমার একটুখানি একটু দূরে দূরে রাখে আর কি, বা আমার দেখতে পারে না, ঠিক আছে। সাইকেল কিনে আনার পর ওই আমার ভাবি আমার ভাই বলতো যে সাইকেল আমার ঘরে রাখি, আমি না আমি সাইকেল আনছি এটা আমি ওষুধ টুষুধ আনবো বিট পত্রিকা, বা আমি কলেজে যাবো কিছুদিন পর লেখা, আমি কলেজে যাই।
বিয়ে করে কি আপনার বাবার এখানে চলে?
হ্যাঁ আমার বাবার এখানে
মেনে নিয়েছে তাকে।
হ্যাঁ আমার আব্বা তো নিজে নিয়ে গিয়ে বিয়ে করেছে।
আচ্ছা আচ্ছা, মানে ওই বাধ্য হয়ে করেছে,
বাধ্য হয়ে করেছে, ঠিক আছে। বা আমার ওই যে ভাইয়ের বন্ধু বান্ধব আছে তারা একটু সহযোগিতা করছে, আমার আব্বারে বুঝাইছে, বুঝানোর পর যে না বিয়ে করলে ভালো হয়ে যাবো। বিয়ে করানোর পর
সাইকেল,
হ্যাঁ সাইকেল নিয়ে আসলাম। সাইকেল নিয়ে আসার পর আমার ভাই বললো যে সাইকেল আমার ঘরে রাখি, কারণ আমার ভাইয়ের একটা লোভ ছিল যে আমার ভাই নতুন সাইকেল আনছে, সাইকেলটা আমি রাখি। তা রাখার পর আমার ভাবি নাকি বলছে আমার গালি দিছে একটা, আমি শুনি নাই। শোনার পর আমার ভাই নাকি অনেক মারধর করছে আমার ভাবি, মানে মারে দিলে একটা গালি।
বিয়ের
পর পরে 4-5 দিন পরে, হ্যাঁ তখন নাকি আমার ভাই অনেক মারধর করছে আমার ভাবি। তখনও কিন্তু মায়াটা ছিল আমার প্রতি কিছুটা। মারধর করার পর এক পর্যায়ে আমি যখন শুনলাম, আমি না কাজটা তো খারাপ হয়েছে, আসলে আমার জন্য মাইরটা খাইছে, ঠিক না, গালি দিছে। দেখ আমি তো কত গালি খাইতেছি সারাদিন, গালি তো আমার এটা প্রত্যেক দিনের একটা নাস্তা হয়ে গেছে। কারণ প্রত্যেক দিন আমার সৎমা বাবা বা মনে করেন এই যে বন্ধু বান্ধব যারা আসতেছে আমার আব্বার, সবাই গালাগালি করতেছে, এটা তো কোনো ব্যাপার না। এক পর্যায়ে যখন আমি সাইকেলটা দেওয়ার পর মাইজের করার পর আমি একটু মনে একটু কষ্ট পাই যে আমার জন্য মনে হয় গালিটা খাইছে। খাওয়ার পর তখন আবার নেশার কাছে চলে যাই,
মানে খারাপ লাগলে,
খারাপ লাগলে নেশার কাছে চলে যেতাম। তখন তো টাকা দিয়ে খাই, হ্যাঁ বন্ধু যখন নাকি আমি নির্ভরশীল হয়ে গেছি, ড্রাগ এডিক্ট হয়ে গেছি, তখন কিন্তু তার আর কেউ আমার মাগনা দেয় না বা ডাকে না যে দুইটা টান দাও তিনটা টান দাও। তখন আমি টাকা জোগাড় করে করে নিয়ে যাই খাই, মানে এমনও দিন গেছে আমি 8-10 বার খাইছি প্রত্যেক দিন। কারণ এই চাপ লাগা গুলা দুঃখ বেদনা গুলা ভুলার জন্য আমি নেশার কাছে গিয়ে সমাধান চাইছি। হ্যাঁ এট লাস্ট তখন আমার আব্বা বলতেছে যে না তোর বিয়ে করতে হবে 92-তে। হ্যাঁ তো আমার ভাই রাজি না, না আমার ভাই এই জায়গায় কেন বিয়ে করবে, হ্যাঁ আমার ভাই ভালো জায়গায় বিয়ে করবো আমি, ঠিক আছে কর না। তারপর আমার আব্বা একমাত্র একভাবে জোরপূর্বকই আমার বিভিন্ন প্রলোভন দেখাইলো, তোরা এটা ঘুরে দেবো সেটা ঘুরে দেবো, তোর ব্যবসা ঘুরে দেবো, আমার বিয়ে করাইলো একটা হুজুরের মাধ্যমে আমার ফুফাতো বোনের। আমি কিন্তু তখন ড্রাইভিং সম্পূর্ণ
পুরোভাবে হলো, আমরা প্রসেসটা একটু শুনি।
প্রসেসটা হলো যে আমার ফুফাতো বোনটা চাকরি করতো, মানে কাজের মতো আনছিল আর কি, অসহায় তো তারা গ্রামের বাড়ি থেকে আইনা কাজ কাম করতো আমার বড় মায়ের সাথে। তখন আমার আব্বা বললো যে আমার তো বোনের মেয়ে আর তুই তো আমার ছেলে।
আপন বোন
না? হ্যাঁ আমার আমার আব্বার আপন বোনের মেয়ে, ঠিক আছে। তারা একটু গরিব আর কি দেশে, আমাদের দেশের বাড়িতে থাকতো। থাকার পর আনার পর বললো যে তারা ডিটারমাইন্ড আমার আব্বা যে আমি এই মেয়ে বিয়ে করাবই ওরে, ঠিক আছে। তখন তো আমার ভাই তো মনে করেন কাজকাম করে না, বাপের উপরে নির্ভরশীল, ওয়াইফের কাপড় টাপড় ভাইয়ের ভরণ পোষণ খাবার দাবার সবই তো আমার বাপ দেয়। তখন তো সে অ্যাবাউটও করতে পারে না,
কিছু বলতেও পারে না,
বলতেও পারে না। এক পর্যায়ে কি হলো, আমাদের বিয়েটা হয়ে গেল। হওয়ার পর ঠিক আছে সংসার করতেছে, আমি তো বেকার, আমার আব্বারে বললাম যে আমি বেকার, এই অবস্থায় আমি বিয়ে করবো। বিয়ের আগে বললাম যে তোর আমি যতদিন আছি তোদের চাকরি করতে দেবো না, কাজ করতে দেবো না। এইটাই আমার বাপের ভুল একটা পদক্ষেপ ছিল। হ্যাঁ বিশেষ করে এর আগে আরেকটু ব্যাগে যাই, সিপিয়া ভাই যখন আমি মেট্রিক পরীক্ষা দিই তখন আমার খালতো ভাই দুইজন জাপানে যায় মাত্র 75,000 টাকা। তখন আমার আব্বার কাছে টাকাটা কিছুই না। হ্যাঁ যখন আমার ওই যে ছোটো বোন জামাই যার ওই যে ভারতের শ্রীমন্ত থাকতো মির্জাপুরে, উনিও বিয়ে পাশ করছে, তখন উনি ওনার বিয়ে হয়েছে গেন্ডারিয়াতে, ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে আমাদের আত্মীয়। তো দুলাবে বললো যে আব্বা ওরে জাপান পাঠাই দেন, অনেক লোক তো যেইটাছে, টাকার রিক্স আমি কীভাবে কী করতে হয়। তখন আমার আব্বা বললো ঠিক আছে বুঝা নেই। তারপর রাত্রে একটা সিন্ডিকেট মিটিং বসলো, বসার পর ওই আমাদের এলাকারই যে আমার আব্বার যে ব্যস্তরি করে রাখতো আর কি চামচা ছিল, সে বললো যে না আমার সৎমা আর ওনারা বলতেছে যে তো জাপান গেলে মদ খাইবো জুয়া খেলবো, জাপান ওরে পাঠায়েন না, ঠিক আছে। তো আমার আব্বা গেল না তোরা জাপান পাঠাবো না দেরি অন্য কথা। এই কথাটা আমি আবার শুনছি, ওনারা যে আলাপ করতেছে কথাগুলো আমি শুনছি। শোনার পর আমার মনটা আরও খারাপ হয়ে গেল। তখন আবার ড্রাগে দিয়ে গেলাম যে শালা একটা ভালো একটা ই পাইছি, আমার বোন জামাই যেই জায়গায় যাবিন টাকার সেই জায়গায় আমার আব্বা টাকা দিতে ইচ্ছুক, কিন্তু লাস্ট মোমেন্টে কি করলো সে না বললো যে না এখন না পরে, ঠিক আছে। এই কথাটা পরে আমি আবার সামনে চলে যাই। যখন আমি বিয়ে করলাম, বিয়ে করার পর তখন পুরো বেকার। তা আমার আব্বা বললো তুই তো ড্রাইভিং জানোস, এই ভাগে আবার আমি ড্রাইভিং শিখে ফেলাইছি। ওই এলাকার বন্ধু বান্ধবের গাড়ি ছিল তো, তারা কিশোর নতুন হয়েছে যাত্রাবাড়ি দিয়া, ওরা অনেকে গাড়ি কিনছে। গাড়ি কেনার পর আমি ইচ্ছা করে একটা কর্ম শিখি, আমি লেখাপড়া শিখলে তো কাজ হবে না, মেট্রিক পাস করছি আর লেখাপড়া হয় কিনা, ঠিক আছে এই ড্রাইভিংটা আমি শিখে ফেলাইছি।
ওকে
এক পর্যায়ে শিখার পর লাইসেন্সও করে ফেলাইছি। লাইসেন্স করার পর আমার আব্বা বলতেছে যে এক কাজ কর, দেখ কেউ গাড়ি বিক্রি করেনি পুরান, একটা গাড়ি কিনলাম আমি, দেখলাম, দেখার পর আমার আব্বারে দেখাইলাম, দেখানোর পর ঠিক আছে এই গাড়িটা তোর কিনছে, কিন্তু আমার আব্বার নামে গাড়িটা তোর, তুই এটা দেখুন করবি। তখন ঠিক আছে গাড়িটা আমি কি করলাম, হ্যাঁ প্রসেস করলাম, আমি নিজেও চালাই একদিন, ড্রাইভার দিয়ে চালাই একদিন। চালানোর পর ওইটা যে ইনকাম ছিল ওইটা আমার আব্বার কাছে নিয়ে যেতাম, রাত্রে আব্বা এই এত টাকা চাইছি বসে এত টাকা পাচ্ছে তেল টেল নিয়ে স্টার্ট করতে দিয়ে, আমারটা আবার আমি বেতন আমি নিয়ে নিতাম, ড্রাইভার যত বেতন তাই মতো বেতন নিতাম। তো এক পর্যায়ে 2-3 মাস পর লেখাপড়া কিন্তু শেষ আমার, আর লেখাপড়া হয় নাই, লেখাপড়া স্টপ। তখন আমার ভাই ওই মাঝে মাঝে আসতো ওই অফিসে বসতে এসে, যাত্রাবাড়ি আমাদের অফিস ছিল মালিক সমিতির অফিস, হ্যাঁ ওটাতে এসে বসতো, তারা বড় ওটা চলতো গাড়িটা চিটাং রোড পর্যন্ত চলতো। প্রথম
কিসের গাড়ি, কি গাড়ি ছিল
ওটা? হলো কোস্টার মিনিবাস।
ওকে মিনিবাস,
মিনিবাস এটা প্রথম অবস্থায়।
রোড পারমিট নিতে হয় না মিনিবাসে?
হ্যাঁ রোড পারমিট,
রোড পারমিট নিয়ে তারপর শুরু করেছিলেন?
হ্যাঁ কমপ্লিটলি কমপ্লিট, এটা তখন চিটাং রোড পর্যন্ত চলতো।
আচ্ছা
আমি এইভাবে দুই তিন মাস চালানোর পর আমার ভাই হঠাৎ করে একদিন আসলো। আসার পর আমার বলতেছে যে তুই আমার ছোট ভাই, আমি একজন শ্রমিকের ইয়ের সাথে সিন্ডিকেটের সাথে জড়িত, এখন তোরে যদি মানুষের মহাজন বলে মালিক বলে হ্যাঁ তাহলে তো আমার ভিতরে আমার একটা লজ্জা লজ্জা ভাব হয়। ঠিক আছে গাড়িটা আমি রেকশন করি, তুই প্রত্যেকদিন 50-100 টাকা করে নিয়ে যাই। এই আমার ভাই আমার সাথে দুই নম্বরে স্টার্ট করলো। ঠিক আছে তখন আমি চিন্তা করলাম, আমার তো অগাধ একটা ভালোবাসা ছিল ভাইয়ের প্রতি, যে না ভাই যদি আসনা করে আসলে তো ঠিকই হয়েছে, ও বড় আমি ছোট, আমার অনেকে মহাজন মহাজন কয়, ওর ভিতরে তো একটা ই লাগে লজ্জাবোধ লাগে যে আমার ছোট ভাইরে মহাজন কয় আমি গিয়ে বসে থাকি। তখন আমি বললাম ঠিক আছে, তখন এই সমিতির সভাপতিকে বললাম যে ঠিক আছে ভাই আজকের থেকে আমার ভাইয়ের নাম লেখেন, আমার দরকার নেই, আমি শ্রমিক হিসাবে আমি যেহেতু ড্রাইভিং জানি আমি মাঝে মাঝে গাড়ি চালাবো, আমার ভাই মালিক হিসাবে থাক। এই গাড়িটা আমার ভাই তো আত্মসাত করে নিল। নেওয়ার পর এক দুই মাস আমার আব্বারে টাকা দিছে, তারপর থেকে আর টাকা দেয় না, ইনকামের টাকা। আমি কিন্তু প্রত্যেকদিন যা দিতাম আমার আব্বারে, বুঝাই দিতাম মোবিল দিয়া যে আব্বাই এত ঠিক হয়েছে, এত টাকা পাচ্ছে, স্টাফ এত দিচ্ছি, তেল এত টাকা দিচ্ছি, কিন্তু আমার ভাই কোনো পরোয়া করতো না, সে নিজেরটা নিজে বুঝ নিয়ে দিল।
সে কি নিজে চালাতো না কাউকে?
না না, ড্রাইভার দিয়ে চালাইতো,
ড্রাইভার দিয়ে চালাইতো। আচ্ছা,
ড্রাইভার দিয়ে চালাইতো। তখন আমার বাইরে বলতাম যে ভাই টাকা খালি কইতো যে আজকে কাজ করাইছি টাকা নিস না, আগের দিনই বলতো যে কালকে টাকা টুকা নিস না, মানে প্রথম দিছে আমার ঠিকই 50 টাকা, এক মাস দেড় মাস পর আমার টাকাটা স্টক করে দিল যে তুই দে প্রত্যেকদিন টাকা নিস না, একদিন পরপর নিস, এত টাকা দিয়ে কি করবি? আমার তো ওই জায়গায় 150-200 টাকা ডেলি লাগে, কারণ আমি 3 টাইম 4 টাইম ড্রাগ গ্রহণ করি।
ও হো,
হ্যাঁ আমার তো টাকা প্রয়োজন। তো এক পর্যায়ে যখন ভাই টাকা দেয় না তখন আমি বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে যাই।
প্রথম কি অপরাধটা করলেন?
প্রথম অপরাধটা করি একটা চিন্তাই করি বিশ্বরোডের উপর।
কিভাবে করলেন
এটা? মানে আমার আরো 3 বন্ধু ছিল এলাকার, ওরা বললো তোর কিছু করতে হবে না। প্রথম তো আমার তো ভয়ে মনে করেন শরীর কাঁপতেছে, চিন্তাই করবো। প্রথম আমি বন্ধুরা বললো যে টাকা তো নাই কিভাবে মাল খামো, কিভাবে আমি টাকা নাই কিভাবে খামো, ঠিক আছে চল। তখন ওদিকে আমাদের ওই এলাকাটা ছিল নিরিবিলি, এক রিক্সাওয়ালা যেটাছে রিক্সা চালায়া, ঠিক আছে অরে গিয়া একটা ক্রিসের মতো ছিল ওইটা নিয়ে ঠেকাইলো, তুই খালি সাইডে দাঁড়ায় থাকবি। তা ক্রিসটা ঠেকাইয়া ওরা দুইজনে তার থেকে 150 টাকা মাত্র, তখন তো রিক্সাওয়ালার অল্প টাকা ছিল। রিক্সাওয়ালা কান্নাকাটি করতেছে যে ভাই আমি বাসায় গিয়ে বাজার টাজার করবো, আমার টাকাটা নিয়ে নিল দূর করে নেওয়ার পর করে দৌড়তে। তখন আমি মানে হ্যাঁ আমি প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে জড়িত ছিলাম, প্রত্যক্ষভাবে না
জি,
হ্যাঁ আমিও তো অপরাধ করছি কারণ আমি সহযোগী।
ওই সেন্সটা কাজ করতো না যে এই রিক্সাওয়ালাটা সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে 10 টাকা 5 টাকা 2 টাকা এরকম করে করে সে 150 টাকা পেয়েছে, এবং এই টাকা থেকে একটা অংশ তার মালিককে দিয়ে দিতে হবে।
হ্যাঁ
এই টাকা থেকে এমনও হতে পারে যে তার পরিবারে সারাদিন হয়তো সে না খেয়ে অনেকে বসে আছে। দেখুন এই কথাগুলো এই জন্যই বলছি যে একজন মানুষ যদি শুধু তার ভেতরের ক্ষুধাটা, সেটা যদি যৌক্তিক ক্ষুধা হয় কিংবা অযৌক্তিক ক্ষুধা হয়, যে ক্ষুধাই হোক না কেন, সেটা যদি ন্যায়ের ক্ষুধা হয় কিংবা অন্যায়ের ক্ষুধা হয়, যাই হোক না কেন, সেটাকে মাথায় রেখে কোনো কাজ না করে বরং ওই কাজটার পেছনের ব্যাকগ্রাউন্ড এবং ওই কাজটা করলে কি হবে কেন হবে এগুলো যদি চিন্তা করে তাহলে মানুষের তারা ভুল করা রীতিমতো অসম্ভব। এই কথাগুলো এই জন্যই বলছি যে যদিও চিন্তা করতো বা ওরা যদি চিন্তা করতো এই রিক্সাওয়ালাটা এই পয়সাটা রোজগার করে হয়তো তার বাড়িতে অসুস্থ একটা মা আছে যে হয়তো সারাদিন ওষুধ পায়নি, তার ওষুধের টাকাটা সে জোগাড় করছে, কিংবা এর লাইফে একটা ভয়াবহ সুন্দরতম একটা স্টোরি আছে যে কারণে বাধ্য হয়ে আজকে সে রিক্সাওয়ালা, কিংবা এরকম যে এই টাকা দিয়ে হয়তো বা তার মেয়ের ছোট্ট মেয়েটার স্কুলের ফিস দেওয়া হবে। আপনি যদি এগুলো চিন্তা করতেন ওই সময়টা আপনি পারতেন এই চিন্তাটা করতে? ইনফ্যাক্ট ওই চিন্তাটা ওই সময় মাথায় কাজ করে না,
কারণ তোর শারীরিক প্রতিক্রিয়া নেশা চাই,
আমার যে কোনোভাবে নেশাটা নিতে হবে
যে কোনো প্রকারে
যার কাছ থেকে হোক না কেন। এবং এই জন্যই দেখেছি যে মায়ের গহনা পর্যন্ত চুরি করে, চিন্তাই করে নিয়ে যায়, এবং এই যে দুর্ধর্ষ ঘটনাগুলো আমরা পত্রপত্রিকায় পড়ি যে বাবা মাকে খুন করে ফেলেছে নেশার কারণে, নেশা যে কি করতে পারে আমরা একটু সামনের দিকে আগাই। আপনি যেটা বলছিলেন যে ক্রিজ ধরে ওর কাছ থেকে 150 টাকা আপনারা নিলেন, তারপর
নেওয়ার পর আমরা দূরে চলে গেলাম, দূরে চলে যাওয়ার পরে 150 টাকার 5টা পুরিয়া কিনলো আমার বন্ধু, কিনার পর আমার একটা দিল আর দুজনে 2টা করে নিল। আমি একটা পাইছি, তখন ওইটা দিয়ে কোনো মতে শারীরিক প্রতিক্রিয়াটা দমন করি। দমন করার পর পরের দিন আমার আব্বার থেকে কিছু টাকা নেই যে কাপড় চোপড় কিনবো, কিছু টাকা দেন। হ্যাঁ কাপড় চোপড় কেনার কথা আমার আব্বা 2000 টাকা দেয় আমার, 2000 টাকার 1000 টাকা আমি নেশা ঘুরে ফেলাই দুদিনে,
দুই দিনে
1000 টাকা খাই ফেলাই। খাইয়া ফেলানোর পর এখন চিন্তা করলাম কি গুলিস্তান চলে যাই, গুলিস্তান থেকে কম দামি শার্ট কম দামি প্যান্ট কম দামি স্যান্ডেল কিনে আনি মাত্র 400 টাকায়।
একটু পজ দিচ্ছি এখানে, এই যে আপনি নেশা করছেন এটা কি ততদিনে পরিবারের মধ্যে কেউ কি জানে বিষয়টা? আপনার বউ তো অন্তত জানার কথা।
হ্যাঁ জানে।
কিভাবে জানলো?
জানলো আমার আব্বা, ওই আমি একদিনকে বাজারের এক লেবাররা থাকতো ওই ঘরে খাইতেছে, আমার ভাই সরাসরি দেখে বলেছে এবং এলাকার অনেকে যে আমি খাইতেছি, তখন থেকেই এটা বাস্ত হয়ে যায়।
এরপরে আপনার পরিবারের প্রতিক্রিয়া কি ছিল?
প্রতিক্রিয়া কি আমার মা আর অত্যাচারের পরিমাণ বাড়ায় দেয়, গাঁজুটি গেলেই বাড়ির ভিতরে ঢুকলে এই যে গাঞ্জুটি আছে, ঠিক আছে কিন্তু ভালো কোনো সাজেশন না যে এই পথ ছেড়ে দাও, বুঝায় না একটা সৎমা হয়েছে কি মা না আমার বাবার স্ত্রী না, কোনোদিন ভালো কিছু বুঝায় নাই আমার, যে বাবা তুমি ছেড়ে দাও এগুলা, বা ভালো একটা ব্যবহার করতো যে সামনে নিয়ে খাওয়াইতো, যে বাবা এগুলো ভালো না ছেড়ে দাও, তোমার দরকার বললে ওষুধ টষুধ লাগে তোমার আমি একটা ক্লিনিকে ভর্তি করে দিই, এই ধরনের কোনো না, গেলি এই যে গাঞ্জা উঠিয়েছে ঠিক আছে আমার একটা গাছ আইবো ঠিক আছে, গাঞ্জা খাইছে চোখ লাল হয়েছে, যদি না ও খাই যেতাম তারপরে বুঝতো তোমার মনের ভিত্তি আরো কি একটা দুঃখ বেদনা হইতো, যে আজকে আমি এখন আমি খাই নাই কিন্তু আমার ওই গাঞ্জুরি বইলা ডাকতেছে, বা আমার যে আমাদের যে ওয়ার্কাররা ছিল কর্মচারীরা ছিল তারাও মানে ডাকতেছে,
তুচ্ছতা ছিল
তুচ্ছতা ছিল করতেছে,
আরো খাবো বেশি করে,
আরো খাবো বেশি করে,
রাইট, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ওকে, তো 400 টাকার জিনিসপত্র কিনে ফেললে,
তারপর 400 টাকার জিনিসপত্র আনলাম, তো আমার আব্বা বললো কি রে কাপড় চোপড় কিনে হাওয়া কিনতে এই যে, আমার আব্বা তোর দাম জানে না, অন্ধ মানুষ ধরে দেখলে যে ঠিক আছে শার্ট কিনছস প্যান্ট কিনছস, হ্যাঁ কিন্তু ওই টাকাটা আমি মেকআপ করার জন্য কম দামি জিনিস কিনে আনি এবং ওই টাকা দিয়ে আরো নেশা করি, আমি আরো দুই তিন দিন করি, করার পর অ্যাট লাস্ট চার দিন পর আমার ওই বন্ধুরা আমার কাছে টাকা নাই, আমার তো প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে টিপু চল আজকে আরেকটা কাজ করি,
মানে চিন্তাই করি
চিন্তাই করি, তখন আবার বিশ্বরোডে এক লোক নোয়াখালীর দিকে আসতেছে, তার বোনের মনে বিয়ে দিবে 10,000 টাকা তার কাছে, ওই আমরা ভোর আজানের সময় আজানের সব চলে আসি, আজানের সময় এসে ওই দ্বিতীয় একটা কাজ করি, আমি
প্রত্যক্ষ ছিলেন না পরোক্ষ
ছিলেন? হ্যাঁ ওইটা আমি প্রত্যক্ষ ছিলাম, কারণ আমার সাহস হয়ে যায় প্রথমটা করার
পর, করলেন আপনি ওই সময়টাতে আপনাদের হাতে কি ওই ক্রিজ ফ্রিজ এগুলো নিয়ে গেছে?
হ্যাঁ চাকু ছিল ক্রিজ ছিল,
কি করেন মানে ওই সময়টাতে আপনারা পুরো প্রসেসটা কমপ্লিট করেন কিভাবে মনে আছে?
প্রসেসটা আগে থেকে আমরা বলি যে কে ধরবো,
আচ্ছা
ঠিক আছে, হ্যাঁ আমার এক বন্ধু ছিল খুব সাহসী, সে মারা গেছে জেলখানা দিয়ে মারা গেছে স্ট্রোক করে,
আচ্ছা
হ্যাঁ ওই আমার প্ররোচনা করতো বেশি যে টাকা বেটা বাসার দিকে টাকা চাইতো, টাকা তো মানুষের পকেটে আমাদের, ঠিক আছে আমার সাথে চল,
মানুষের পকেটের টাকাটা আপনারা নিজের মনে করতেন?
হ্যাঁ নিজে,
এথিক্স লাগে সব কিছু করতে গেলেই একটা এথিক্স লাগে, নইলে ব্রেনকে স্ট্রং করা যায় না, আর ব্রেন স্ট্রং না হলে কোনো কাজই আসলে সম্ভব না, চিন্তা করুন ওরা মাইন্ডসেটটা কি হয়ে করেছে, ওরা মাইন্ডসেট করেছে যে পকেটে মানুষের যে টাকাগুলো ওই টাকাগুলো আমাদের, মানে আমাদের টাকা মানুষের পকেটে, সো ওই টাকাগুলো আমাদেরকে আদায় করতে হবে। বিরতির ঘন্টা আরো একবার পড়েছে প্রিয় শ্রোতা, আমরা আরো একটা বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, টিপু আজকে এখানে কনফেস করছে, আমরা তার শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে সে অপরাধী হয়েছে সেই জায়গাটাই ঢুকিয়ে গিয়েছি, অপরাধের মাত্রা আরো কত ব্যাপৃত আমরা সেটা শুনবো মাত্র 5 মিনিট পর ঠিক রাত 12:00 ফিরে এসে, এবং এই অপরাধের পরিণতি কিংবা অপরাধ থেকে আবার ইউটার্ন করে মানুষের যে ভালো হওয়ার জায়গাটা সেটা তার জীবন আদৌ ঘটেছে কিনা সেই প্রশ্নটা রাখবো আমরা আরো কিছুক্ষণ পরে, তবে একটু পরে ফিরে আসছি, যারা এখানে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আরো একবার বলছি 09613892892, ফিরছি ঠিক 5 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ, 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত 12:00 প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজে কিবরিয়া আছি আপনার সঙ্গে, এবং আজকে টিপু এখানে কনফেস করছে, আমরা কথা না বাড়িয়ে টিপুর কাছে আবারও ফিরছি, জি তো ধরলেন নোয়াখালীর ওই লোকটা?
হ্যাঁ নোয়াখালীর লোকটার আমরা আগে আমরা একটা ই করছি বৈশা, যে আমি ধর্মু তুই খালি পিছনে রাখবি ঠিক আছে, আরেকজনের চেক করবো টাকা কই আছে,
জি
আমরা রোডে উঠলাম, রোডে ওঠার পরে লোকটাকে ধরলাম, ধরার পর রিক্সাওয়ালা আমাদের চিনা ফেলাইছে আমাদের এলাকার গিরেজে, রিক্সা বলতেছে মামা তখন রিক্সাওয়ালারে আমার এক বন্ধু থাপ্পড় দিয়ে থাপ্পড় দেওয়ার পর রিক্সাওয়ালা বুঝছে, বুঝার পর ওই আন্ডার প্যানে 10,000 টাকা ছিল জায়গা বিক্রি করে আনছে, তো ওই টাকাটা চিনাই করে নিলাম,
ওকে বলতেছিল আপনাদেরকে যে ভাই আমি জায়গা বিক্রি করে নিয়েছি,
জায়গা বিক্রি করে আনছি ভাই টাকাটা নিয়ে নেন ব্যবসা করুন, তখন আমরা এটা জোরপূর্বক ওই দুইজনে আমি দাঁড়াই, আমি কিন্তু তাসে যাই নাই কিন্তু আমি সক্রিয়ভাবে ছিলাম তখন,
জি
প্রত্যক্ষভাবে জড়িত, নেওয়ার পর আমরা দৌড়াইয়া সাইড দিয়ে চলে যাই, চলে যাওয়ার পর টাকাটা ভাগ করে নিই তিনজনে, ভাগ করে নেওয়ার পর ওরা দুজনে চলে যায়, আমি কি করলাম বাসায় গিয়ে তাড়াতাড়ি গোসল টোসল করে প্যান্ট শার্ট করে আসতে আসি, ওই লোকটা যেই বাসায় ভাড়া থাকতো ওই বাড়ির বাড়িওয়ালা দুই তিনটা ছেলে আমাদেরই বন্ধু, ওরা গিয়ে আমার মিসেজ আছে যে আমার বাড়িটার 10,000 টাকা নিছে এই জায়গা থেকে, বড় বড় চুল মিজান একটা ছেলের নাম বলতেছে ঠিক আছে, আমার কাছে বলতেছে, এবং ওই লোকটা আল্লাহর কি রহমত ওই লোকটার সাথে আনে নাই, ওই লোকটার যদি সাথে আনতো তাহলে আমার চিনা লাগতো যে এই ছেলে ছিল, হ্যাঁ এবং যে বন্ধু বান্ধবরা যে আমাদের আমাদের নিত এই জন্যই যে আমরা আমি একটা সব প্রান্ত লোকের ছেলে, পাশাপাশি আমার ভাই তো অনেকটা রাজনীতিতে সক্রিয় একটা মানে সরকার দলীয় একটা ভালো একটা ই ছিল, হ্যাঁ একটা ভালো নেতা ছিল, হ্যাঁ যে ওর বাইরে নিলে আমরা অনেক কিছু দিকে বাইকে যাবো, ধরা পড়লো আমরা এড়ায় যেতে পারবো।
আচ্ছা,
তখন এইভাবে ওই জিনিসটা করলাম আমরা, করার পর ওরা গিয়ে বিচারে আছে, বিচারের পর হ্যাঁ তো আমার কই যাচ্ছি, আমি তো বোনের বাসা যেতেছি, সাবার যেতেছি, তখন কিন্তু আমার বোন বোন জামাই সাবারে পোস্টিং, তা আমি ওদের সামনে দিয়া কথা কইতে কইতে চলে গেলাম বাসে, উঠা যাত্রাবাড়ি চলে গেলাম, যাত্রাবাড়ি থেকে আমি একটা স্কুলে গিয়া নেশা টেশা কইরা ওখান থেকে আমি ঘুরা টিরা বিকালে চলে আসলাম আমার বাসা, বাসে আসার পর দেই না ওই জিনিসটা ধামাচাপ হয়ে গেছে। তো করার পর এরকম ভাবে যাইতে যেতে একদিন হঠাৎ করে আমি কি করলাম, বাসার থেকে টাকা টুকা চাইলাম, দিল না টাকা, তখন আমার মানে গালাগালি করলো আমার সৎমা, যে এই যে নেশা করে গেছে গানজুটি, হিরোইন যে খাই সেটা বোঝে না, তখন তো হিরোইনের নামটা তো মনে একটা ই হয় নাই, ঠিক আছে, ইদানিং যেভাবে ছড়াইছে ইয়া বাবা হিরোইন, তখন কিন্তু নেশার নামটা শুধু গাঁজাটাই ছিল, আমার মা গেলেই বলতো গাঁজা, তখন আবার কি করতাম ওই মনের ভিতরে একটা চাপ লাগে নিয়ে আবার বাইরে চলে আসতাম, আইসা টাকা নাই পকেটে, এইভাবে আমার শারীরিক প্রতিক্রিয়া চলতেছে বেড়া। তো হঠাৎ করে শনিয়া করে কি করলাম, এক মহিলার একটা চেইন নিয়ে আমি ধরে দিলাম,
আমি
সকালে নেশা গ্রহণ করছি, আমার বিকালে তো আমার শারীরিক প্রতিক্রিয়া চলতেছে, যেমন হাই উঠতেছে, শরীর ব্যথা হইতেছে, বমি বমি ভাব হইতেছে, হ্যাঁ তখন আমি ডিজিটাল মাইন্ড, যে ভাবেই হোক আমার টাকা চাই এবং নেশা আমার চাই, তখন আমি বিশ্বরূপে দাঁড়াইছি যে এক মহিলা রিক্সা দিয়ে আসছে, তার গলায় একটা চেন পাতা নিচ্ছে, ওই চেনটা আমি থাপা দিচ্ছি, থাপা দিয়ে দৌড় দিছি, পরে এলাকার মানুষ তো আমার ধরে নাই, কারণ খোকনের ভাই নেতার ভাই,
চিনতে পারছি
কিন্তু চিনতে পারছি, চিনার পর আমি কি করলাম, যখন চিনা ফালাইছে আমি বুঝতে পারছি, বুঝার পর আমি চেনটা নিয়ে যাত্রাবাড়িতে এক দোকানে রাখলাম, রাইখে 1000 টাকা নিলাম, নিয়ে আমি সায়দাবাদ তখন ব্রিজের নিচে একটা স্পোর্ট ছিল, ওটা 92 ওই ব্রিজের নিচে গিয়ে নেশা গ্রহণ করতেছি, করতেছি পরে আমার ভাই ওই মহিলাটা আমার বাসায় আইছে, হ্যাঁ আমার আব্বা তো মনে করেন লজ্জা, এত বড় আমি একটা প্রতিষ্ঠানের মালিক, আমার ছেলে চিন্তাই করছে, তারপর আমি কি করলাম ওই চেনটা বন্ধক দিয়া আমি গিয়া ওই ব্রিজের নিচে নেশা করতেছি, কারণ আমার এটা নিতেই হবে যেভাবে হোক, যদি মানুষ মার্ডার করতে হয়, তারপর হিরোইনের এমন একটা বেড়া বা প্রতিক্রিয়া শারীরিক যে আপনি, আর আগের হিরোইন তো অনেক পাওয়ারফুল ছিল, মানে ওইটা না খাইলে মনে হইতো যে আমার দুনিয়াতে কিছুই নাই, যে আমার এটা নিতেই হবে, আমি নিতাসি পরে আমার এক ভাই আমার আরেক নেশাগর বন্ধুরে নিয়ে, যে কই পাওয়া যেতে পারে, যেহেতু বাড়িতে গিয়ে চিল্লা চিল্লি বা আমার ভাইয়ের বন্ধু বান্ধব, হ্যাঁ যারা ভালো ভালো লোক তারা বলতেছে এই তোর ভাই এই কাজটা করছে এটা তো ঠিক না, এলাকার নতুন বাড়ি করছে, ঠিক আছে যেভাবে হোক চেনটাই না, তখন আমার ভাই লজ্জায় কি করছে রিক্সা দিয়ে গিয়া হায়দ্রাবাদ গিয়ে অ্যাটাক করতাম, ওই জায়গায় গিয়ে পাইছে, আমার দূরে নিয়ে আসলো, আইন আমার ইচ্ছা মতো পিটাই দো, পিটানের পর আমার তো সৎমারা খুশি, অনেক অনেক খুশি হেঁপি আমার সৎ ভাইয়েরা, সৎ ভাইয়েরা হ্যাঁ যে দেখো গাঁজা খাইতে খাইতে এখন রাস্তাঘাটে চিন্তাই করতেছে, বাবার ই করতেছে, কিন্তু আমার এর আগে কিন্তু কখনো আমার সাথে আমার কোনো বুঝ দেয় নাই বা শেয়ারিং করে নাই আমার সাথে বা কাউন্সিলিং দেয় নাই, বাবা এই জিনিসটা ভালো না,
বারবারই কথাটা বলি, রক্তের সম্পর্ক আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না, এবং যাকে আপনি পেছনে ফেলছেন সেটা দুনিয়ার যে কোনো জায়গায় হোক না কেন সেটা আপনাকে পেছন থেকে টেনে করছে, বিকজ এই যে যারা ড্রাগ অ্যাডিক্ট যারা নেশা করে আপনি কোনোভাবেই মনে করবেন না যে আপনার ফ্যামিলিতে নাই হয়তো বা কিন্তু পাশের ফ্যামিলির একজন আছে, এবং আপনি তো সেটা দেখে মজা পাচ্ছেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ও কিন্তু আপনার কমিউনিটির একটা অংশ, ও সমাজের একটা অংশ, এবং ওর দ্বারা কোনো না কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এমনও হতে পারে ও যে চিন্তাটা করবে সেটা আপনি, সুতরাং আসলে কাউকে পেছনে ফেলে সামনে এগোনোর কোনো সুযোগ নেই, বরং হাতে হাত রেখে সবাই মিলে একসাথে এগোতে হবে, সেক্ষেত্রে প্রথম পর্যায়ে গতি হয়তো বা স্লো হয়ে যেতে পারে, কিন্তু বিলিভ মি একটা কথা আছে না, 10 লাখে একের বোঝা, আমরা যদি সবাই মিলে সবার জন্য ট্রাই করি পুরো সমাজটা একসময় সুন্দর হয়ে যাবে, এবং এটা পরিবার থেকেই শুরু হওয়া উচিত, বলুন তারপর
ধরে নিয়ে আমার মায়ের ভিড় করে অনেক আমার ভাই 20-30টা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পর সিকুল দিয়ে হাত পা পাই যা ওই এক রুমে আটকে রাখে, ওই পাগল যে রুমে রাখতো মেন্টাল রুগীদের যে রুমে রাখতো একটা রুমে আমার ফালায় রাখে, ফালায় রাখার পর তো তখন তো আমি নেশা গ্রহণ করছি, তখন তো আমার লজ্জা বস্তা কাজ করতেছে, যে আমার যে ফুবু যার মেয়ে আমি বিয়ে করছি তারাও তখন আমাদের বাসায় বেড়াইতে আসছে, আসার পর তারা জানলা দিয়ে দেখতেছে, হ্যাঁ আমার তো অবস্থা খারাপ, প্রচন্ড মারধর করছে, করার পর এক পর্যায়ে 4-5 দিন পর আমি আবার আমার নিজের কৌশলে বা ওদের সহায়তায় যারা দারোয়ান ছিল ওদের সহায়তা আবার ছুটে যাই, হ্যাঁ আমার ভাবিও মনে করেন হ্যাঁ আমার চিৎকারি করতেছে, জানলা ছিল তো সামনে আমার ভাবি দাঁড়ায় চিৎকারিমূলক আচরণ করতেছে, নেশাগর হ্যাঁ নেশাগরের বাইরে বিয়ে করছি, বিভিন্নভাবে আমার মানে চিৎকারিমূলক কথাবার্তা বলতেছে, তখন মনের ভিতরে আরো ই হয় যে আমার বুঝানোর পরিবর্তে আমার আরো টিটকারিমূলক তিরস্কার করতেছে, হ্যাঁ আসলে আমি কখনো কিন্তু কি বে ভাই আমার ভাইয়ের দিকে হোক বাপের দিকে হোক কারো কাছ থেকে কিন্তু আমি বুঝটা পাই নাই যে এই লাইনটা ছেড়ে দে তোর একটা ভালো একটা পথ দিয়ে দেই, বা অনেক সময় দেখা যেত আমার বাবা আমার অন্যান্য ভাইদের 5,000 টাকা দিতে আমার 2,000 টাকা দিতে সবসময় আমার মানে একটা
ডিসক্রিমিনেট করতো,
হ্যাঁ ডিসক্রিমিনেট করতো, তারপর এক পর্যায়ে যখন আমি ছুটি, ছুটার পর আমার আব্বা বললো যে না ওরা এবার বিদেশ পাড়ায় দেবো, আমার ভাই কি করলো আড়াই ঘাটা জায়গা আমি কি করবো
তো আপনি ওই সময়টাতে বিয়ে বিবাহিত ছিলেন, আপনার বউ কি আপনাকে বোঝাতো?
হ্যাঁ বুঝাইতো, তখন তো বোর বুঝার কি শুনবো, বউ তো এটা তো আমার অমতে বিয়ে করেছে আমার আব্বা।
রাইট, দিস ইজ দ্য পয়েন্ট, যে আমি প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম যে বউ যদি পছন্দের হতো কোনো না কোনো ভাবে সে তার দ্বারা কিছুটা হলেও ভালো হওয়ার জন্য চেষ্টা করতো, মোটিভেট হতো, বরং ওটা তাকাতে আরেকটা বড় বোঝা হয়ে গেছে। যাই হোক বলেন,
আমার আব্বা এই মুহূর্তে কি করলো,
আড়াইঘাটা
জায়গা বিক্রি করে আমাদের দুই ভাই, আমার ইমিডিয়েটলি, আমি দুই নাম্বার তো, তিন চার নাম্বারটা আর আমারটা, দুজনের টাকা জমা দিত। তা আমার ভাই জায়গাটা বিক্রি করে চার ভাগ সে নিয়ে গেল। হ্যাঁ, আরেকটা ভাই ছিল আমার তিন নাম্বার, ওইটার ভাগের টাকাও নিয়ে গেল, ওরা যাবো না বিদেশ, ওদের টাকা দিয়ে ওরা ব্যবসা করবো। কিন্তু আমাদের দুজনের টাকাটা জমা দিল। জমা দেওয়ার পর ওই মানে আমার আমাদের এই পার্শ্ববর্তী বন্ধু বান্ধব, সেই তখন লোক নেয় মালয়েশিয়াতে, তার কাছে টাকা জমা দিল। তখন আমি মানে অনিচ্ছাকৃত ভাবে যাইতেছি যে আমার জীবনটা হ্যাঁ বিভীষি কেমন হয়ে যেতেছে, হ্যাঁ খারাপ দিকে চলে যেতেছে, যা আমি মালয়েশিয়া চলে যাবো, যেহেতু জাপান পারেন আমার আব্বা, একসময় চিন্তা করছিলাম যে না আর কোনো দেশেই যাবো না, ঠিক আছে। তখন বাধ্য হয়ে যেতে বাধ্য হইলাম যে আমার তো দিন দিন পরিস্থিতি খারাপ হয়ে যেতেছে।
ওকে, কত সালের দিকে গেলেন আপনি?
এটা আমি 93 গেছি।
93 আপনার বয়স তখন কত?
আমার বয়স তখন 21 হবে, 22-21
বছর। তখন আপনি মালয়েশিয়া চলে গেলেন,
মালয়েশিয়ার জন্য টাকা জমা দিচ্ছি। কিন্তু এর ভিতরে কি করছে আমার আব্বা, আমার যে তৃতীয় মা সিস্টার ছিল ওনার ভাগ্নিরে আমার আব্বার কাছে দিয়ে দিচ্ছে, আপন ভাগ্নি গোপনে।
মানে আপনার মা যে তৃতীয় মা,
তৃতীয় মা আপন ভাগ্নি,
তার আপন
আপন ভাগ্নি আমার আব্বার কাছে দিয়ে দিচ্ছে গোপনে। কিন্তু আমরা জিনিসটা আস করতে পারিনি, যখন দেখলাম যে ও স্বর্ণের চেইন পরে, পায়ের আঙ্গুলে সহ স্বর্ণের আংটি পরে, তখন আমরা আমার ভাই তখন চেষ্টা করছে, আমার এক ফুবু আছে ছোট ফুবু, খুব মামলাটা ধরছে এবং বিয়েটা করাইছে সিস্টার আম্মা, আপন ভাগ্নি কিন্তু তার, ঠিক আছে। আমি তো তখন এডিক পারছেন, আমার তো কোনো মূল্য নাই, হ্যাঁ পারিবারিক কি হইতেছে না হইতেছে এটা আমার দেখার সময় নাই,
কারণ ইচ্ছা করে বেড়াও আমার নিশার পয়সা।
হ্যাঁ, আমার ভাইও কোনো সময় কাউন্সিলিং দেয় না যে তুই এটা ছেড়ে দে ভাই, ওই মাইকদের করে চাই না। তারপরে এক সময় ওই মিনার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, আমরা কিন্তু টাকা জমা দিয়ে রাখছি মানুষে যাওয়ার জন্য। তারপর মেয়ে সন্তান হইলো, মেয়ে সন্তান হওয়ার পর তো এটা ক্লাস হয়ে গেল আমার আব্বার। তারপর কি করবো, আমার আব্বারে মনে করেন এই হ্যাস্ত ন্যাস্ত শুরু করলো, আমার ভাই ভয় ভীতি দেখায় টাকা পয়সা নিতেছে, নিজের স্বার্থ হাসিল করতো, ঠিক আছে। আমার ওই বড় ভাই আর আমার তিন নম্বর ভাইটা দুইজন, ঠিক আছে, আর আমাদের তো অফ করে রাখছে, তোদের টাকা দিচ্ছি তোরা বিদেশ চলে যাবে। হ্যাঁ, এবং বিদেশ পাঠানোর ভিতরে একটা আমার ভাইয়ের একটা অভিসন্ধি ছিল যে এদের পাঠিয়ে দিলে আমার আব্বার যে ব্যাংক ব্যালেন্স গুলো আছে এবং সেই সম্পদ গুলো আছে ভাগ বাঁটার সময়, কারণ আমি তো একটু ইন্টেলিজেন্স ছিলাম, যে কোনো কাগজপত্র আমি দেখলে বলে দিতে পারি। পাশাপাশি আমার আব্বার প্রতি আমার একটা টান ছিল যে আব্বা যতই খারাপ করুক সে আমার বাপ, জন্মদাতা পিতা, কারণ তার জন্য আজকে আমরা এই বিশাল সম্পদের মালিক, হ্যাঁ তারে কেন আমরা টর্চারিং করব। তখন আমার ভাই কি করলো, আমার আব্বারে হঠাৎ করে একদিন আমার আব্বা ভোরে, আমি ঘুমাই রেছি তো, আমি তো নেশা গায়ে ঘুমাইতাম, আমি তো 10-11 উঠতাম, ভোরে শুনে চিল্লা চিল্লি বাড়িতে কি হয়েছে, আমার আব্বা দলিল পত্র সব বস্তার ভিতরে বইরা এই মেয়েটারে পালাইতে লেছিল, পালাইতে গিয়ে আমার আব্বা ধরা পড়ে অন্ধত, কিন্তু ওই মেয়েটা চলে যায়
যার মেয়ে হয়েছে,
যার মেয়ে হয়েছে, হ্যাঁ চতুর্থ। তারপর ওই বস্তা সহ ধরে আনে চিল্লা চিল্লিতে, আমি হঠাৎ করে উঠি, উঠার পর আমার বাইক হইতেছে যে খালি নেশা গায়ে ঘুমাস, দেখছো অন্ত সব লয়ে গেছিল, গা বাড়ির দলিল পত্র সব লইয়া ওই মিনারে লইয়া পালাইতে লেছিল, ঠিক আছে, বিশ্বর থেকে ধরে আনছে, কিন্তু মিনা কিন্তু চলে গেছে, আমার আব্বারে ধরে রাখছে আর ওই যে দলিল পত্র গুলো রেখে দিচ্ছে। তখন আনার পর আমি দেখলাম যে আমার তিন নাম্বার বাইক হইতেছে, যে আমি জানি যে পরিকল্পনা হইতেছে, আমি ছাদের উপরে বসে দিচ্ছি, যখন পালাই যেতে রয়েছে তখন আমি যে বাইরে ঢাক দিয়া আমরা দুই ভাইকে ধরে আনছি, তাদের সাফল্য এটা, ঠিক আছে। তারপর তারা কি করলো, আমার আব্বারে সিকুর দিয়ে বাইন্দা রাখলো করে।
ফাইনাল এটাই বলে যেমন কর্ম তেমন ফল, যে যে শস্যটাই রোপণ করবেন সেই শস্যেরই সেই বীজই হবে। আসলে দেখুন, শেকল দেওয়া শুরু করে থেকে বাবা, এবং সেই শেকল কার পায়ে পড়লো, বাবার পায়ে পড়লো।
দিস ইজ দ্য আলটিমেট স্টোরি, মানে এগুলো আসলে প্রচারের জায়গাটা এই কারণেই যে আপনি এই যে আজকে টিপু এখানে কনফেস করছে, টিপুকে শুনে আপনার পরিবারে যাতে কেউ টিপু না হয় কিংবা আপনি যাতে টিপুর মতো না হন সেই জায়গাটা সচেতন হওয়া, তাকে অ্যানালাইসিস করা, তাকে সমালোচনা করা কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়, যে কাজটা অনেকেই করেন এবং বেশিরভাগই করেন। এই গল্পটাকে নিজের জায়গাটিতে বসান, বসিয়ে এই মানুষটি যাতে আপনি না হন, এর মতো যাতে ভিক্টিম না হন, সেই জন্য আপনার জীবনটাকে সহজ করার জন্য আপনি স্টেপ নেন। দ্যাট ইজ আওয়ার মোটো অফ দ্য স্টোরি। ওকে বলুন।
তারপর আমার আব্বা দুই তিন দিন পর রেস্টি অফিসে নিয়ে গেল আমার ভাই জোর করে, যে তোরা থাকবি পিছনে, ঠিক আছে, সব লয়ে নিবো, ঠিক আছে, রেস্টি অফিসে নিয়ে গেল মির্জা
ভাই। সব লয়ে নিবো মানে কার কাছ থেকে নিবো?
আমার আব্বা, ঠিক, আমরা ভাই বোন আছি না,
সবাই মিলে এক হয়ে গেছেন,
সবাই মিলে একই,
কারণ যে একদম সবশেষের যে বউ তার সঙ্গে পালাতে যাচ্ছে, মানে আপনারা সবাই বঞ্চিত হচ্ছেন, সে কারণে আপনারা সবাই এক হয়ে,
যে আমার আব্বা দিদি ওরে লিখে দিয়ে দেয়,
রাইট, এই জন্য সবাই এক হয়ে গেছেন। আর এটা কিন্তু আপনাদের মধ্যে মিল নাই?
না না, আসলে মিল নাই, তখন আমরা স্বার্থের জন্য, আর আমি অনিচ্ছাকৃত ভাবে গেছি,
জি,
তখন আমার আব্বারে কি করলাম, গার্ড দিয়ে আমরা রেস্টি অফিসে নিয়ে গেলাম মির্জা বাড়ি। নেওয়ার পর হ্যাবা একটা দলিল করলো।
হ্যাবা দলিল কি জিনিস?
হ্যাবা দলিল হলো সবাই সমান অধিকার, আমরা সন্তান যারা আছি এবং কি আমার আব্বার যে স্ত্রী যারা আছে
সবাই সমান অধিকার,
সবাই সমান অধিকার, হ্যাঁ, যারা জেনুইন স্ত্রী, তো জেনুইন না, ও তো আন্ডারগ্রাউন্ডে বিয়ে করছে, বাঙালিটা তো আন্ডারগ্রাউন্ডে বিয়ে করছে একটা মসজিদের ইমাম দিয়া, আমাদের
কোনো কাগজপত্র নেই,
কাগজপত্র নেই,
আচ্ছা,
মৌখিক, এবং সে একটা বিশাল অ্যামাউন্ট নিয়ে বিয়ে হয়েছে আমার বাবার কাছে, কারণ তার বয়স মাত্র 17-18 ওই মেয়েটার।
আর আপনার বাবার বয়স?
আমার বাবার বয়স তো 60+।
চিন্তা করুন অবস্থা।
তারপর আমরা নিয়ে গেলাম, নেওয়ার পর হেবা দিয়ে দিল আমার আব্বা সবাইকে। দেওয়ার পর আনার পর এই 15-20 দিন পরে আমাদের ফ্লাইট পড়লো মালয়েশিয়াতে।
আপনার ফ্লাইট?
আমার আর আমার ছোট ভাই
দুজনকে একসঙ্গে,
চার নাম্বার একসঙ্গে একসাথে। তখন আমরা মালয়েশিয়াতে চলে গেলাম। যাওয়ার পর আমার ভাই অনেক খুশি দেখলাম এয়ারপোর্টে, যে আমরা যে উঠতাছি বিমানে, আমার ভাই অনেক খুশি, মানে ঝামেলা দিয়ে খেলাইলাম, কারণ আমরা এই বেজালটা করতাম। যাওয়ার পর গিয়ে দেখলাম কঠোর পরিশ্রম, মালয়েশিয়াতে কাজ করলাম হ্যান্ড টু মাউথ, যেই পয়সা পাই খাবার দাবার করে। অল্প পয়সা ছিল তখন 93-তে, আর তখন বাঙালিও খুব কম ছিল। তো একসময় চিন্তা ভাবনা করলাম যে চলে আসা করবো আবার দেশে। তারপর আবার চিন্তা করলাম যে দেশে গিয়ে কি করবো, আবার নেশা, আবার লাঞ্ছনা গঞ্চনা, অন্তত পক্ষে এই জায়গায় কঠোর পরিশ্রম করে দুবেলা তো খাইতে পারতাছি, নিরাপদভাবে তো থাকতেছি, কালাগালি ঠিকারে আয় পাইতেছি, তো এই চিন্তা ভাবনা করে দীর্ঘ 4 বছর কাটাইলাম সেখানে।
কিভাবে কাটালেন, জীবনযাপন কি ছিল?
ওখানে চাকরি করতাম আমি,
ফার্নিচার ফ্যাক্টরিতে
চাইনিজ একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম।
মালয়েশিয়ান ফার্নিচার কিন্তু বিখ্যাত, বাংলাদেশে অনেক বিখ্যাত
ফার্নিচারে। 1 বছর কষ্ট হয়েছে, 1 বছর পর থেকে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাইলাম, বেতন বাড়লো, এবং মালিক খুব ভালোবাসতো আমার, কারণ আমি যে কোনো কাজে গেলে
আপনি কিউর হতে পারতেন, ওখানে তো ওই সমস্যাটাও ছিল না,
কিউর হয়ে গেছিলাম তো।
তারপরে আপনি আবার কেন গেলেন?
কারণ ওই যে আমার যে এলাকার এক ছেলে নেশাকোর, সে আবার মালয়েশিয়াতে থাকে, আমি থাকলাম বাম্পিং, সে থাকতো কুয়ালালামপুর। সে আইসে আবার আমার ভাবির থেকে ঠিকানা নিয়ে গেছে আমার, সে ছুটিতে গিয়ে সে আমার ফ্যাক্টরিতে গেছে এবং 1 গ্রাম হিরোইন নিয়ে গেছে পকেটে। সে আবার চিনে স্পোর্ট, আমি তো স্পোর্ট চিনি না, কারণ আমি হইলো মফস্বল এলাকায়, সে হইলো টাউনে।
এবং সে জানতো যে আপনি কাজটা করেন?
না, সে জানতো আমি দেশে খাইতাম,
সেটাই তো বলছি। হ্যাঁ
হ্যাঁ, খাই যে নিলে মনে কাকায় খাইবো, আমার চাচা চাচা বলতো। তো যাওয়ার পর হঠাৎ করে কাজ করতেছে, করার পর দারোয়ান গিয়ে বলতেছে তোর বন্ধু হয়েছে। তা আমি দূরের থেকে দেখতেছি যে আমার এলাকারই ছেলেটা। তা আমি বললাম কিরে কাকা, অনেক দিন সে পাইছি দেশের থেকে ঠিকানা আনছি, হিরোইন টিরোইন পাইছি নিয়ে নেই। আমি না হিরোইন কুইব নেই, আমি সেই জায়গা থেকে যাই না, মফস্বল এলাকা কয়ে যে আমি নিয়ে আসি, ঠিক আছে? আপনি ছুটি নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে কি করলো, আমার বসে গিয়ে বললাম যে বস, আমার দেশের থেকে লোক আছে, কাপড় চোপড় নিয়ে আসে, আমি যাই গেলে ওভারটেক করি।
চিন্তা করুন, 2 বছর পর, এবং মানে 2 বছর পর একটু সন্ধান পেয়েছে, সেখানেও তীব্র নেশা। বলুন তারপরে?
তারপর ওর সাথে গিয়ে খাইলাম, কয় কাকা মোমবাতি কিনেন 2টা, ফয়েল টয়েল নিয়ে আসে। তা আমার রুমে, আমি তোর পার্সোনাল রুমে থাকতাম, কোম্পানির রুমে আমি থাকতাম না, আমি পার্সোনাল একটা রুম নিয়ে নিয়েছিলাম রোডের সাথে। তা আমার পার্সোনাল রুমে গিয়ে নেশা গ্রহণ করলাম রাত 10টা পর্যন্ত। করার পর আবার কিছুটা দিয়ে গেল, আমার দিয়ে চলে গেল, ও ফালাইতেছে আমার ট্রাপে ফালানোর জন্য। তারপর পরের দিন খাইলাম, খাওয়ার পর দিয়ে একটু খারাপ খারাপ লাগে, 2 দিনে যে আমার একটু খারাপ লাগবে। তখন চিন্তা করলাম যে না খামো না, কিছুদিন পর দেশে যাবো। ওই মুহূর্তে আমার ভাই কিন্তু ফোন দিতেছে, দেশে যাবি নি, দেশে আসবি না, মাত্র 2 বছর হলো, টাকা পয়সা পাই নাই, এই তো মাত্র সবে মাত্র টাকা পয়সা বাড়তেছে, যে কিছু টাকাটুকু হইলে ঠিক আছে। এর ভিতরে আমার দাদি মারা গেল দেশে, আমার আমার ভাই বললো যে দাদি মারা গেছে, খরচ টুচ করুম, ঠিক আছে। তখন আমি 20,000 টাকা পাঠাইলাম, ছোট ভাই পাঠাইলো 10,000। তো হঠাৎ করে একদিন খবর পাইলাম যে আমার আব্বা চলে গেছে,
চলে গেছে মানে
বাসা থেকে
বের হয়ে গেছে,
বের হয়ে গেছে। কোথায় থাকে? ওই ওয়াইফ নিয়ে দোলাইকাল থাকে, এটা কিন্তু আমার ভাই বলে না, ওই যে 4 নম্বর যেটা ফালতু বোন যেটা, ঠিক আছে, দোলাইকাল একটা বাসা নিয়ে। কিন্তু আমার আব্বারে আটকাইলে কি, আমার আব্বার যে টাকাগুলো ব্যাংক ব্যালেন্স গুলো আছে এগুলো আটকাইতে পারে না, তার বিভিন্ন খাতে টাকা ছড়ানো ছিটানো ছিল। তারপর মানে অন্য এক লোকের কাছে, এক লোক ছুটিতে গেছে আমার এলাকারই, ও বললো, কিন্তু আমার ভাইটাই কেউ কিন্তু কোনো খবর টবর দেয় না আমাদের, ঠিক আছে। বরঞ্চ ফোন করলে, আমার আব্বার সাথে ফোন করলে, হ্যাঁ, ওই ফোনে কানেকশন দিয়ে রাখে আরেকটা সেট, ওইটা দিয়ে আবার আমার ভাই শুনে যে কি কইতেছে আমার আব্বারে। তখন আমার আব্বা যখন পালানের আগে আমার বলতো যে বাবা দেখ এই ঘটনা, তোরা আমার সন্তান, আজকে যদি আমি এই সম্পদ গুলা না যোগাইতাম তাহলে তোরা কিসের মালিক হতি, দেখ আমার এই ধরনের অত্যাচার করতেছে। তখন আমার ভাই আবার ওই রিসিভারটা কইতো, এই মানে গালাগালি করে যাওয়ার কথা শুনিস না, মিথ্যা কথা কয়, ঠিক আছে, এই ঘটনা আমাদের সম্পদ সব ওদেরকে দিয়ে দিতে চাইছিল। তখন তো বাপ তো আমার বুঝেন নাই, যতই অ্যাকচুয়ালি আমার আব্বা কিন্তু সবসময় আমার অবহেলায় দেখতো, দেখার পরও কিন্তু আমার আব্বারে আমি বেশি করতাম ভালো,
কারণ মায়া লাগতো আপনার,
মায়া লাগতো, মায়া আসতো যে আসলে আমরা তো এটা ঠিক করি না, সম্পদটা তো বড় না, ঠিক না, বাবা তো আর পুরা নিশ্চয় করতো না, আমগো আমাকে তো কিছু দিত, আমরা তো আমাদের তো জন্মদিন, এটার বিরোধিতা করছি আমি সবসময়। তাই এক সময় যখন আমার 3 বছর 9 মাস পর আমি ছুটিতে এলাম দেশে, ছুটিতে আসার আগের দিন আমি টিকিট কাটার পর আমি ফোন দিলাম আমার স্বপ্নের দ্বিতীয়টা বড়টারে, আমার ওয়াইফের কথা জিজ্ঞেস করলাম যে ও কি আছে, হ্যাঁ সামনে আছে, হ্যাঁ ও তো কাজ করতেছে, কিন্তু আমার ওয়াইফটারে কিন্তু খেলাই দিচ্ছে আমার ভাই, বড় ভাই, ঠিক আছে, যে আমার ভাই তার ফকির নি, তোরা বিয়ে করেছে আমার বাপে জায়গা, তার একটা অপবাদ দিয়া আমার যে 5 নম্বর ভাই আছে বিল্লাল, তার সাথে নাকি তার অবৈধ সম্পর্ক ছিল আমি যাওয়ার পর,
এটা দিয়ে আপনার ওয়াইফকে খাতা দিয়ে,
ওয়াইফকে খাতা দিয়েছে আমার বড় ভাই।
তুমি এটা আপনাকে কিছু জানাইও নাই?
কিচ্ছু জানি না আমি।
দিস আ ভেরি ভেরি ক্লাইম্যাক্স স্টোরি। আমরা এই পর্যায়ে আরেকটা বিরতি শব্দ যেহেতু শুনতে পেয়েছি, চার মিনিটের ছোট্ট একটা বিরতি আমাদেরকে নিতেই হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি আরজে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে। টিপু এস আজকে এখানে কনফেস করছে, 43 বছরের বয়স্ক তিনি, এবং তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানাটা আমি আরও একবার বলে দিচ্ছি, www.facebook.com/kebria.rj। সেটি আছে আরজে কিবিয়া নামে। এছাড়া আপনারা চাইলে এখানে স্টোরি বলার জন্য আসতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলি 09613-892-892। 4 মিনিটের ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার্মিক পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। আমি আরজে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি টিপুর কাছে। জি, তো বাসায় আসার পরে নিজের বউকে খুঁজে পাচ্ছেন না, তখন তাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, বাবাও নেই, তাকেও দাঁড়িয়ে দেওয়া হয়েছে, অদ্ভুত এক পরিস্থিতি। তারপর
পরের দিন আমি আসি ফ্লাইটে, আসার পর রাত্র 10টায় এসে নামি এয়ারপোর্টে। নামার পর গাড়ি নিয়ে শুনে একজন আসি, তখন এক দোকানদারের ভাই ছিল আমার সাথে, ও আসে ছুটিতে। দোকানদার বলতেছে, আপনি কিছু জানেন নাকি বাড়ির না কী সে কয়, আপনার আব্বা তো এই ঘটনা, আপনার আব্বারে তো তারাই দিছে কি পুলিশ আই না, ডিবি টিবি আই না, পুরো বাড়ি ঘেরাও করে আপনার আব্বার অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমার আব্বাকে তারাই দেওয়ার পর ডিবি টিবি দিয়া অ্যারেস্ট করাইছে আমার বড় ভাই, যে বুয়া মেডিকেল এটা। হ্যাঁ, ওনার কোনো সার্টিফিকেট নেই এমবিবিএস। আমার দুই ভাইয়ের এক বোন জামাই, ঠিক
আছে, আপন দুই ভাই,
আপন দুই ভাই মানে আপন না, মানে দুই মার আর কি, স্টেপ ব্রাদার,
সবাই মিলে একসাথে পরামর্শ করে।
হ্যাঁ, আমার বোন জামাই, আমার বড় মা, এরা সবাই মিলে পরামর্শ করে ডিবিতে একটা ক্লেম করছে যে এটা ভুয়া একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এবং এর কোনো সার্টিফিকেট নেই। পালায় যাওয়ার পর আবার বাসায় আছে, তখনই মানে অ্যাটাক করছে আমার আব্বারে, ডিবি দিয়া পুলিশ দিয়া পুরো বাড়ি নাকি বইরা গেছে।
তারপর
বইরা যাওয়ার পর আমি কই, না আমি তো কিছু জানি না, কয় এই ঘটনা, আপনার আব্বা তো জেল টেল খাইটা, যাবি না আনছে আবার আপনার ভাই কখন, আনার পর এখন ইয়ে আছে দোলাইখাল, ওই স্ত্রী নিয়া, ছোট স্ত্রী নিয়া, তা আপনার ওয়াইফও তো নাই, আপনি কী কর, কালকে ফোন করলাম আমি রাত্রে, হয় না আপনার ওয়াইফে তো 15-20 দিন আগে খেলা দিয়েছে খোকনে, স্টাফে সে দেখলাম কি
এই খোকনটাই আপনার বড়।
হ্যাঁ, আমার বড় ভাই। হ্যাঁ, তখন তো আমি বুঝতে পারি না যে কি জন্য এরা করতেছে এগুলা। তাদের একটা কথাই যে আমার ওই ওয়াইফটার ভাই আবার স্থানীয় একটা মেয়ে বিয়ে করছে মাতুয়ারি, তারও একটা প্রতাপশালী, এরে যদি না খেদায় এরা আবার জয়েন করে এগুলা সব বাইর করবো, যে আমার বাইরে যে ঠকাইছি,
মানে আপনাকে যে ঠকাইছি,
আপনার আমারে যে ঠকাইছে, যে ব্যাংক ব্যালেন্স থেকে ঠকাইছে, আমারে সব দিক দিয়ে ঠকাইছে,
প্রপার্টি দিক থেকে,
প্রপার্টি দিয়ে। তখন আমি আসার পর কি করলাম, লাগেজ গুলো সব ওই দোকানে রাখলাম, শনির একটা দোকানে রাখলাম, রাইখে আমি আস্তে আস্তে হাইটে গেলাম। ঠিক আছে, যাওয়ার পর আমার ভাই যে রায়ের বাবু অফিসে ছিল, পরিবহন অফিসে, ওন থেকে দৌড়ে আইসে, আইসে আমার জাবড়ায় ধরছে, কান্তাছে, ভাই খবরদার, কে রে কিছু কইছ না ভাই, একটা ঘটনা ঘটতে গেছে গা, তুই বাসায়।
এটা কে বলছে?
আমার বড় ভাই
খোকন।
খোকন জাবড়ায় ধরে মানে চোখ দিয়ে পানি, মানে অভিনয় সব, আমার বাসায় নিল, আমার ভাবি দি খাওন দাওন আইন না, মানে
যেটা জীবনে করেনি,
যেটা জীবনে করে নাই সেটা করতেছে সেই মুহূর্তে। কিন্তু আমি তো বুঝি না, আমি তো আবেগের তাড়নায় সব ভুলে গেছি গা, যে এটা কোনোদিন হয় না, আজকে এই রইতেছে কেন, আসলে তো আমার এটা বিভিন্নভাবে মায়া দিয়ে বুলাইতেছে। তা আমি বললাম যে তোর লাগেজ টাগেজ কো, আমার বলতেছে যে আমি লাগেজ টাগেজ পেয়েছি শুনে একটাতে সকালে আনো। পরে বললো যে ভাই তোর কাছে আমি হাত ধরে মাপ চাই, বিল্লালে একটা ঘটনা ঘটায় আলাইছে তোর ওয়াইফের সাথে, ঠিক আছে, তোর ওয়াইফের খেদাই দিয়েছি, এই ব্যাপারে তুই বিল্লালে কিছু কইছ না, তোর আবার বিয়ে করামু, টাকা পয়সা যা লাগে এটা বিল্লালে দিব, বিল্লালে জায়গা বিক্রি,
বিল্লাল থেকে,
বিল্লাল হইলো আমার 5 নম্বর সিস্টারের ছেলে, বড় ছেলে। পর শুনলাম যে বললে যে আমি এটা কে দেখছে, কে বলতেছে পাশের বাড়িতে এক ভাড়াটিয়া ছেলে, সে নাকি এটা সাক্ষী, মানে কোনো যুক্তি নেই এটার। তা আমি বললাম যে ভাই এটা আপনি করলেন, অন্তত পক্ষে তো আমার জানার দরকার ছিল। তা আমার ভাই বারে বারে আমার হাতে ধরতেছে, ভাই কোনো কথা বলছিল, তুই জানে তো যে আমি এখন নেশামুক্ত, বা আমার যে একটা স্বামীর তার স্ত্রী যদি চলে যায়, তার মনমানে এত বছর পর বিদেশ থেকে আইসা, তার মনমানে তো আমার ওয়াইফের জন্য আমি শাড়ি নিয়েছি, সব কিছু নিয়েছি, কসমেটিক টসমেটিক সব আপ টু ডেট, স্বর্ণ টর্ণ সব নিয়েছি।
আপনি মালয়েশিয়া থেকে আপনার ওয়াইফের সঙ্গে যোগাযোগ?
হ্যাঁ, যোগাযোগ করছি সবসময়।
তো আপনাকে বলে নাই বিষয়গুলো?
না, কথা বললে হয়তো মাসে একদিন বা 2 মাসে একদিন কথা বলতাম, আর বাকি দিন কি বলতো যে না ও বেড়াইতে গেছে, হ্যাঁ বা কাজে আছে, এটা বলতো যে আমার কাছে বল। তা আমি এই মেয়েটারে যে খেদাই দিলেন, মেয়েটার একটা কিছু টাকা দেওয়া দরকার না, ওই টাকা আমি দিয়ে দেবো বিল্লালের থেকে নিয়ে 30,000 টাকা। তো ঠিক আছে, যাওয়ার পর আর ওই মেয়ের সাথে আমার যোগাযোগ করতে দেয় না, বাসার থেকে বাইরে দেয় না আমার। তোর বাসায় বাইরে দেবো না, তোর যা লাগে আমি কিনে দেবো। সিগারেটটা শুদ্ধ আমার কিনা দেয় ছোট বড় ভাই, যে বড় ভাই সামনে আমি সিগারেট খেয়ে
যাবো। মানে সামহাও আপনাকে কন্ট্রোল করার চেষ্টা,
কন্ট্রোল করার চেষ্টা। এবং আমার ভাবি মানে পাগল হয়ে থাকা আমার জন্য খাবার এইটা এইটা ঘরের থেকে টিভি, হ্যাঁ ঘরের থেকে টিভি আমার ঘরে আইনা দেয়, যে ঘরে রাখছে আমাদের ওই টিভি দিলাম তোর এখানে। তখন আমার বোন আবার আমেরিকা থেকে আইছে।
এই মালয়েশিয়া থেকে আপনি টাকা পয়সা রোজগার করতেন, এগুলো আপনি কোথায় পাঠাতেন?
এগুলা 2 বছর তো কামাইতে পারি নাই, কারণ 2 বছর তো আমাদের বেতন লোক।
আর 1 বছরে যেটা কামাইলেন,
1 বছরে যেটা আমার দাদিরে দিলাম 30,000 টাকা, আমার আব্বারে দিয়েছিলাম 50,000 টাকা, হ্যাঁ 80,000 টাকা।
নিজের কাছে কোনো কিছু ছিল গচ্ছিত?
নিজের কাছে ছিল 80-90,000 টাকা মতো নিয়েছি আমি, আর এই যে কিছু 1-1.5 লাখ টাকার মার্কেট করে নিয়েছি 2 বছর। আর কটা
এই মার্কেটটা কি নিজের বউয়ের জন্য, নিজের
নিজের বউয়ের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য,
অল্প অল্প করে যা যা পারে
সবার জন্য কিনে
এলাম। আয়েশা দেখলেন যে সবকিছু
ডাবল ডাবল। তারপরে তখন আমার দেখাইলো পরের দিন যে জায়গা জুগা কেমনে কি, জায়গা তো ভাই ভাগ করে আলাইছে আমি কেমনে। হ্যাঁ, আমার আব্বা বলে গেছে যে তোরা 2 ভাই সামনে নিবি, সামনে ইটা নিবি পজিশনটা। এখন দেখা যেতেছে
আমার পজিশন মানে রাস্তার সাথে,
রাস্তার সাথে। এখন দিয়ে আমার বড় ভাই খোকন নিছে, আর ওই যে মিন্টু যেটা বললাম, যেটা নাকি মানে পরিকল্পনা করছে আমার আব্বার, এই যে হস্তনস্ত করছে আমার বড় ভাইয়ের সাথে মিলা আর বঞ্জামাই মিলা, এরা দিয়ে সব সামনে দাঁড়িয়ে নিছে আমার এই পিছনে ব্যাক সাইডে। ঠিক আছে, আমি বললাম ভাই আমার ব্যাক সাইডে দিলেন 4-5 কারা দিছে, আমার 4-5 কারা জায়গা দিছে, ওরা 5 কারা করে।
এই লোকেশনটা কোথায়?
লোকেশনটা হলো গোবিন্দপুর শনি রাখা বাজারের পিছনে।
ওকে, 5 কাঠা জমির এখন বর্তমান মূল্য কত?
এখন 2 কোটি টাকা।
সি, কতটা ধনী ওরা ছিল আর্থিকভাবে একটু চিন্তা করে দেখেন। শুধু পরিবারের মধ্যে এই রকম সিনেমাটিক ঘটনার কারণে এই লোকটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনি চিন্তা করতে পারবেন না। যাক, তারপর শুনি আমরা সামনে দিকে আগাই।
তারপরে 4-5 কারা জায়গা আমরা দেখাইলে, আমি ভাই 4-5 কারা আগে কই যে কোয়ার্টার কাটা কাটছি তোকে বিদেশ পাঠাইছি, আমি গিয়ে টাকা তো আপনিও নিছেন, আপনিও তো বাঘ নিয়েছেন টাকা। কয় বেটা আমি বড় ভাই হিসাবে নিছি, কিন্তু পুরো 5 কারা নিছে আমাদেরকে, 4-5 কারা দিচ্ছে।
আচ্ছা,
হ্যাঁ, তারপরে পিছন সাইডে দিচ্ছে আমার ওই ভাইরে, যেই ভাইটা মালয়েশিয়া তখন ওই ভাইটা মালয়েশিয়া, কিন্তু আমি যখন ছুটি দিয়েছি।
আচ্ছা,
হ্যাঁ, পরে আরো পিছনে দিচ্ছে
আপনার ছোট,
আমার ছোট। যাওয়ার পর তখন কইতাছে যে ভাই এক কাজ কর, একটা ই করে আনি, দলিল ইস্টাম করে আনি, ইস্টাম হয়ে একটা সই দিয়ে দে, তুই যে ডিভোর্স করতে হবে। আমি তোর টাকা দিব কে, যে একটা আমি কাবিন করছি 50,000 টাকা
দেন মোহর,
দেন মোহরের টাকাটা দিতে না কয় সেটা আমি বিল্লারে থেকে লয়ে দিতেছি। তখন এই
বিল্লার মানে যার সাথে ভেঙে গেছে,
যার সাথে একটা রিলেশন ছিল বলছে।
আচ্ছা,
ঠিক আছে, সে বাসাই আছে।
তখন আপনি এসে যোগাযোগ করেননি আপনার স্ত্রীর সঙ্গে?
না, আমি যোগাযোগ কি আবার সম্পূর্ণ মনে করেন নজরবন্দি করে রাখি,
মানে আপনি হিপ্রোনাইজ হয়ে গেছেন যে কোনো ভাবে আপনার ভাইয়ের দ্বারা। এবং আপনি বাবার সঙ্গে যোগাযোগ করেননি যখন আপনার বাবা তখন শুনিয়ে
রাখেন?
ওকে, বলেন। তারপর
তারপর আমার বলতেছে যে তোর কোনো যোগাযোগ লাগবে না, সব আমি ঠিক করে দিতেছি, কোনো কিছু করবি না। আমার তো এমনি মাইনা আপতে রয়ে গেছে পাগলের মতো রয়েছে, যে আলাই কি করলাম, এত জিনিসপত্র নিয়ে এলাম ওয়াইফের সাথে। হ্যাঁ, আগের দিনও বললো না, আগের দিন যদি আমার মা বলতো যে না এই ঘটনা, তাহলে আমি আর আসছি না বিদেশ থেকে।
ওকে,
তারপর খোকন কি বললো, ওই একটা স্ট্যাম্প নিয়ে আসলো 5-6 দিন পর। আনার পর ওই রেঞ্জিটা আমার ছবি নিলো, ছবি লাগে কয়েন একটা সই দেয়, মানে তালাকনামা, যে আমি সই দিবো, ওর টাকা দিতে না কয় তুই দিয়ে টাকা পয়সা আমি দিবো। স্থানীয় একটা উকিল ছিল আমার বড় বড় ভাইয়ের বন্ধু বাবুল, করে নিয়ে আসলো। আনার পর আমি সই দিলাম, সই দেওয়ার পর মেয়ে খোঁজতাছে আমার বিয়ে করাইবো, তরিগুড়ি ইমার্জেন্সি তোর বিয়ে করাবো। আমি না, আমি তার বিয়ে করবো না, আমি চলে যাবো, আবার ছুটি নিয়ে আসি আমি 2 মাসের, আমি আবার চলে যাবো, না তোর বিয়ে করে দিব। আর বিল্লাল রে সবসময় বলে দিয়েছে তুই ওর সামনে যাবি না, কারণ তুই একটা ঘটনা ঘটাইছিস। হ্যাঁ, আর আমারে বলছে যে বিল্লাল কিছু কইছি না, মানে দোনো দিকে ই করতেছে আর কি,
ব্যালেন্স করে রাখছে,
ব্যালেন্স করে রাখছে। তখন আমি আর কিছু বলি না। না বলার পর হঠাৎ করে একদিন একটা মেয়ে দেখলো আমার বোন বাইরে মিলে নানগুঞ্জ, ওইটা আমার মার খালাতো ভাইয়ের ছেলে, মেয়েরও দেখতে নিয়ে গেল আমার, দেখলাম ওই মেয়ে কিন্তু ডিভোর্স করাই দিচ্ছে ওই আমার সই দিয়া। ঠিক আছে, অলরেডি ডিভোর্স করাই যে টাকা দিয়েছে কিনা আমি জানি না, পরবর্তী শুনছি যে টাকা দেয় নাই।
ওকে,
তা আমার নিল নেওয়ার পর দেখলাম মেয়ে পছন্দ হইলো, পছন্দ হওয়ার পর আমার ভাই কইলো যে হ্যাঁ বিয়ে কর, টাকা পয়সা আমি কই বিয়ের টাকা পয়সা আমার কাছে টাকা নাই, অল্প কিছু টাকা আছে, বাট টাকা পয়সা বিল্লালে দিব সব, কারণ বিল্লালে যেহেতু এই ঘটনাটা ঘটাইছে তোর প্রথম স্ত্রীর, এটা বিল্লালে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিব। একবার ঠিক আছে, ওয়েল ঠিক আছে, যদি বিল্লাল দেয় তাহলে আমার বিয়ে করতে সমস্যা নেই। তা আমার এই যে খালতো বোন যেটা বিয়ে করছিল আমার আব্বা, ওর কিছু স্বর্ণ আবার রেখে দিয়েছিল আমার ভাই, ঠিক আছে, ওই যে বস্তার ভিতরে ওই স্বর্ণগুলা আমার কইলো যে এই স্বর্ণগুলা তোকে দিব, হাতের বালা গলারি কয়েক স্বর্ণগুলো আমি দিতেছি, আর খরচ টর্চ যা আছে, অ্যারেঞ্জমেন্ট যা আছে অনুষ্ঠান, এগুলো বিল্লালে দিব টাকা যা লাগে। তখন তো জিনিসপত্রের দাম কম 97-এ, তখন তার আয়োজন করে মেয়েটে দেখতে আইলো, শুক্রবারে ওরা দেখতে আইলো, দেখতে আইসা অবশ্যই দিব, ছেলে বিদেশ থেকে আইছে, জায়গা আছে 5 কাঠা, কে না দেয় মেয়ে। কিন্তু ওই জায়গায় একটাই ছিল কি, বিয়ে করলাম, বিয়ে করার পর নিয়ে আসলাম, আসার পর মেয়ে দিয়ে রাতে যখন আমাদের বাসর করার কি দিল, মেয়ে ছাদে গেছে আমার ভাইয়ের, ছাদে গিয়ে আমি ফাঁসি দিয়ে মারা যাবো। আমি কেন, এমনিতে আমি একটা আঘাত পাইছি, মেয়ে বলতেছে আমার আরেকজনের লোকের সম্পর্ক, আমি বাইকে গেছিলাম না, আপনার আত্মীয় জন আর আমার মা মিল্লা আপনার কাছে দিয়ে দিতেছে আপনার সম্পদ দেখে আর আপনি বিদেশ থেকে। তখন তো আমার মাইন্ড আরো আপসেট হয়ে গেছে, শালা কি করলাম এটা,
মরার উপর খারাপ খান।
তাৎক্ষণিক ভাবে মেয়ে রেগুলাম, ঠিক আছে তোমারে, তুমি যার সাথে ভালোবাসা করো তার কাছে আমি চাই দেবো, তোমার সমস্যা নাই, তোমার আমি টাচ করবো না। তখন আমি কি করলাম আবার ওই রাত্রি বাইরে হয়ে গেলাম, বাইরে গিয়ে আবার নেশা,
আবার নেশা
নেশা করতে, কারণ নেশা কিন্তু ছেড়ে দিয়েছিলাম আমি, কিন্তু আমার জীবনটা দেখতে যে একের পরে হ্যাঁ এরকম উল্টাপাল্টা হয়ে যেতে পারে কিছু সংখ্যক লোকের জন্য, কারণ এই জন্য দায়ী হইলো আমার বড় ভাই, কারণ সে সম্পদের একটা লোভে সে মনুষ্যত্ব হারা গেছে। তারপর আমি কি করলাম পরের দিন সকালে কোনো মতো সাইকেল চলে আসলাম, আসার পর আমার বোন জামাই আবার ওই এলাকায় একটা দোকানে গেছে, যাওয়ার পর কয় আপনি ভাই এনে কুইয়া হেন, আমি তো শামসুর মাইয়া বিয়ে করতে কি আনবি আমার সালায়, বোন জামাই বলতেছে আমার সালায় এই মেয়েরে কীভাবে বিয়ে করে দেন, কে ওই মেয়ে তো বাইকে গেছিল কদিন আগে কক্সবাজার থেকে গেছে ছয় সাত, তা আমার দুলাভাই আবার আমার বোনের কাছে গিয়ে বলতো, তারাই কিন্তু বাস করতেছে কথাটা এলাকাবাসী, বলার পরে আমি আবার ডাকাতি গাইছি আমার বোনের বাসে, বোনে দিয়ে কান্দতেছে কয় ভাই দেখ তোর কপাল, আমি কি হয়েছে কোন আমি তো জানি সব, ঠিক আছে আমি তো জানি কোন ব্যাপারটা নিয়ে কান্না করতেছে, কি হয়েছে কয় এই ঘটনা তোর তো আগের বউটাও তোর ভাই খেদাইলো এইটাও ভেজাল, আসলে তোর ভাই চায় না বা তোর আত্মীয় জন্য চায় না তুই আবার ভালো হোক, তারা চায় সবসময় তুই নেশার মানে মাদক সত্যি থাক, তখন আমি গেলাম ঠিক আছে কি করবেন আর ওইছে হয়ে গেছে গা ঠিক আছে, পরের দিন গেলাম আমরা আমার যে আত্মীয় জন আছে বড় বড় নানগঞ্জ তাদেরকে নিয়ে গেলাম, নেওয়ার পর মেয়ে ডাইরেক্ট কইতেছে যে আমার তালাক দিতে পারো আমি তালাক দিয়ে দেবো, আমি এর কাছে দিয়ে দেবো মানে আমার জোর করে দিয়েছে, মেয়ে অকপটে স্বীকার করতেছে সবাই সামনে যে আমার মা গালি দিয়ে কইতেছে যে আমার মা আমার জোর করে বিয়ে দিচ্ছে টাকা দেখে, তখন কি করবো তখন এই ছাড়াছাড়ি হয়ে গেল, ছাড়াছাড়ি কি মানে ডিভোর্স হয়ে যাবো, ডিভোর্স হইলে যে কি আমার যে খরচাপাতি গেছে পরিপ্রেক্ষিতে পঞ্চাশ হাজার টাকা দিবো, তারা আমি না টাকা লাগবো না যেহেতু আমার সবই গেছে গা, পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি কি করবো আমার বিদেশে পাসপোর্ট আছে আমার পারমিট আছে আমি আবার গিয়ে চাকরি করুক, তা আমি কি করলাম হঠাৎ করে ফতুল্লা স্টেশন, তখন আমার বোন ফতুল্লা লাগে স্টেশনে পয়সা চিন্তা করতেছি রেল লাইনে পয়সা যে কি করবো, তখন কিন্তু আমি আবার নেশা ধরে আলেছি, হ্যাঁ অবশ্যই যে কোনো মানুষই ধরবে কারণ তার ওয়াইফ প্রথম ওয়াইফ, হ্যাঁ এত আনন্দ করে বা আশা আকাঙ্ক্ষা নিয়ে হ্যাঁ জিনিসপত্র নিয়ে আইসা দেখা প্রথম বউ নাই সেকেন্ড বউ ঠিক বিয়ের রাত্রি এই ধরনের ঘটনা সে তো আপনার হবে, এই মুভমেন্টে কেউ কিন্তু আমার কোনো কাউন্সিলিং দিতেছে না, আমার ভাই কোন বোন কোন কেউ না, একের পর এক নাশা খাইতেছি খাইতেছি, হঠাৎ করে আমার খালতো বোন জামাই কইতেছে যে চলো তুমি দেশের দিকে ঘুরে আসুন দাউদকান্দি, গেলাম দাউদকান্দি গিয়ে একটা মেয়ে দেখাইলো আমার গরিব করে একবারে গরিব, সেই মেয়েটারে ওদিন সে কথাবার্তা গুলো মেয়ে পছন্দ হয়েছে আমার কইতেছে আমি হ্যাঁ পছন্দ হয়েছে, তখন কিন্তু ওই মেয়েরা তালাক দিই নি আমি নানগঞ্জেরটারে, সে বলছে যে আমি তোরা তালাক দিয়ে দেবো তোর কাছে আমি বকবো না, তখন বোন জামাই চিন্তা করছে খালতো বোন জামাই যে এটা তো তালাক ওই বুঝ তো দিয়ে আমার সালাটারে বিয়ে করে দিলে তুই আবার কি হয় বিদেশ গিয়া, তখন সে কি করলো ডেট টেট দিয়ে আসলো, আসার পর আমার বোনের রাত্রে বোনের বাসায় গেলাম যে আবার এই ঘটনা, তখন কিন্তু আমার ভাইয়ের কোনো জিজ্ঞেস করি নাই, আমার ভাইয়ের টাপ ছাড়া ভাবি টাবি কেউ জানাই নেই শুধু আমার বোন, ঠিক আছে তোর যেহানে পছন্দ হয় ভাই দুইটা তো করলি বাপের ইয়ে ভাইয়ে গুইয়ে আম গুইয়ে তোর দুটাই তো গেল গা কপালই খারাপ, তখন আমি এই বিয়েটা পরের দিন গিয়ে করলাম দাউদকান্দিতে, দাউদকান্দিতে বিয়ে করার পর তো ওদের আর্থিক অবস্থা অনেক খারাপ, দেখলাম ঘরটর ভাঙ্গা বাড়িতে কল নাই ইলেকট্রিসিটি নাই, ঠিক আছে তখন আমি বিয়ে করার পর নিয়ে আসলাম ওদের নাতি, আনার পর দুই দিন পর আমি চলে গেলাম ফ্যাক্স আইলো তো বস করলো তো ইমার যদি চার মাস হয়ে তো আসতে হবে, পরে ওরা বিয়ে করে শুক্রবারে রোববার দিন আমরা চলে গেলাম, কিন্তু শ্বশুর বাড়ি কিন্তু জানাইনি আমি রোববারে চলে যাবো, ঠিক আছে কারণ মেয়ে ছোট সতেরো বছর বয়স সতেরো কি আঠারো আর কি, তারা রেখে আবার বোনের বাসায় রেখে গেলাম গা, শ্বশুর শাশুড়ির খবর দিয়ে নিলাম, তারা আসলো তাদের সাথে দেখা টেকা করে আমি চলে গেলাম সকাল দশটার ফ্লাইটে, সোয়া দশটার ফ্লাইটে আমি চলে গেলাম মালয়েশিয়া, মালয়েশিয়া যাওয়ার পর এয়ারপোর্টে গিয়ে আমি এয়ারপোর্ট চিনি না, কারণ এই যে একটা চাপ লাগা বাটা ই করছি এটা তো আমি জিদ্দে বিয়ে করছি যে আমি বিয়ে করতে পারি কিনা দেখি, কারণ আমার তো সংসার দরকার, আমি দীর্ঘদিন বিদেশ থাকবো প্রবাসে থাকবো আমার দেশে আসলে আমার একটা সন্তান দরকার আমার একটা সংসার দরকার, ঠিক না এই হিসাবে কিন্তু আমি বিয়েটা করছি, আর গরিব ঘরের মেয়ে বিয়ে করছি, করার পর মেয়ের খরচা টরচা দিতেছি সব দিতেছি, ওখানে গিয়ে সেট হইলাম, আবার সেট হওয়ার এক পর্যায়ে আমি দুই হাজার একে দেশে চলে আসলাম, আমার ওয়াইফের অনেক অসুস্থ আমার ওয়াইফ, হ্যাঁ মানুষ বলতেছে যে জিনে ধরছে ভূতে ধরছে, তা আসার পর তখন আমি ছুটি দেয় বসে থেকে মাত্র এক মাসের ছুটি নিয়েছি, তা আসার পর দেখতেছি এই পরিস্থিতি, এর ভিত্তিতে আবার কি করছি আমি ওই দ্বিতীয় বিয়ে যখন নাকি ওই মেয়েটা ই করলো তখন আমার জায়গাটা বিক্রি করে হেলাইলাম, আমার এলাকার কিছু লোক আমার বলতেছে যে আপনি যে জায়গা থিয়ে গেছেন এমনি আপনার নাই, আসার পর দেখেন যে দশ কাটা জায়গায় পাঁচ কাটা পাইছেন, কিন্তু মানে আমার পুশিং দিতে আছে জায়গা তো আবার লন্ডন বন্ধ করে লাগবে দলিল পত্র তোর কাছে কিছু নাই জায়গাটা তুই আমার কাছে বিক্রি করে যা, তখন আমি তাদের কাছে জায়গাটা বিক্রি করে লাগি পুনে পাঁচ কাটা জায়গা,
কত টাকা বিক্রি করেন
মাত্র সাড়ে সাত লাখ টাকা 97 এবং টাকা দিছে 10,000-20,000 করে, এখনো টাকা পাবো তাদের কাছে, একজন মারা গেছে এর কাছে
70,000,
হ্যাঁ ওই টাকা দিয়ে নেশা করতাম, তখন তো আমার কাছে টাকা নাই সব শেষ তো, ঠিক আছে এদিক দিয়ে আমার ভাই কি করছে যে ওই যে টাকা এই যে বিয়ের দিন 37,000 টাকা উঠছে আর যে মালামাল গুলো উঠছে একটা সুতা পর্যন্ত দেয় না আমার সম্পূর্ণ আমার বাপি রেখে দিচ্ছে সব খাটের নিচে ঢুকেছে, অনেক টাকার মাল উঠছে প্রায় 1,00,000 টাকার কিন্তু খরচ গেছে মাত্র 60,000 টাকা বিয়ে, তখন তো জিনিসপত্রের দাম কম কিচ্ছু দেয় না আমার সব রেখে দিচ্ছে খাটের নিচে, তুমি কিচ্ছু পাইবা না, এই জায়গা বিক্রি করে এই টাকাও খাওয়া শুরু করি, খাওয়ার পর ওদের কাছে 4,500,000 টাকা ছিল ওই টাকাটা রেখে আমি আবার চলে যাই বিদেশে চলে যাই, তারপর 2,000 আগে আমি চলে এলাম ওয়াইফের অসুস্থ শুইনা, আসার পর দেখি যে খুবই অসুস্থ, তারপরে এই ওয়াইফকে নিয়ে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টের জন্য গেলাম সাইকোর মতো হয়ে গেছিল ওরা, পরে অনেক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করাইলাম জায়গায় জায়গায় নিয়ে অনেক টাকা খরচ গেছে আমার, যাওয়ার পর তখন মন মানুষ তো খারাপ যে শালা একটা বিয়ে করলাম গেল গা আরেকটা করলাম দুই নাম্বার আরেকটা করলাম এই অবস্থা, তা আমার কি পাপের পাপের বোঝা কি আমি মিটাছি, এই চিন্তাটা করলাম যে সবাই সুখে আছে, যারা দুই নম্বরই করছে তারা এখন কুড়ি
মিনিট। আপনি বাবার সঙ্গে যোগাযোগ রাখেন?
না না না, তখন আমার বাবা মারা গেছে, ডেট 98 আমার বাবা। আমি ছুটিতে যাওয়ার পরই আমি শুনি আমার বাসার ঠিকানা, আমার বোন যে আমেরিকাতে, সেই বোন মারা যাওয়ার 15 দিন পর আমার আমি ফোন করছি, কয় আব্বা তো মারা গেছে। কবে? তো 15 দিন হয়, কিন্তু আমার বাসা থেকে কিন্তু কয় নাই, আমার ভাই ভাবি কেউ আমার ফোন করে কয় নাই, যে ফোন করতেছি কেউ কয় নাই যে মারা গেছে, মারা গেছে। এবং আমাদের পারিবারিক গুরুস্থানে কবর দেওয়া হয়েছে তাহলে আমাদের বাসায়, স্টক করে মারা গেছে।
মানে আপনি বাবাকে দেখেননি?
দেখেননি, আর দেখা হয়নি, দেখা হয়নি, একবারই দেখা হয়েছিল। তখন ওই যে চোখ দিয়ে পানি পড়তেছে, হাত পা বাঁধা রাখছে, আমার মাথায় হাত দিয়ে কইলো, বাবা তোর প্রতি আমি অনেক অবিচার করছি, তুই শেষমেশ আমার উপকার করলি, ঠিক আছে, 50,000 টাকা দিছি, তুই আমার উপকার করলি, আর যাদেরকে আমি দুধ কলা দিয়া পালছি তারাই আমার কি করলো, আমার সবল দিল, যা তুই এক সময় ঠিকই আবার উচ্চে উঠবি, আর এগুলা তোর দুয়ারে গিয়ে হাত পা।
আমরা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, একেবারে লাস্ট পার্টে ফিরব। কেমন আছেন এই টিপু আজকে? বুঝতেই পাচ্ছেন, মাদক তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে, সবই ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, পারিবারিকভাবে প্রচুর অর্থ সম্পত্তির মালিক ছিল সে, কিন্তু কিছুই তার আসলে শেষ পর্যন্ত থাকেনি। কি আছে, কি নিয়ে বেঁচে আছে সে এখন, কেনই বা আজকে এখানে কনফিউজ করতে আসবো, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আমরা মাত্র 5 মিনিট পর। যারা আমাদের সঙ্গে আছেন তাকে দেখার জন্য আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। কনফেস করছে টিপু, তার কাছে যাচ্ছি আরো একবার। জি, জানতে পারলেন বাবা চলে গেছে, এবং শেষ যাওয়াটা তা আসলে খুবই হৃদয় বিদারক ছিল, যেটা আপনি বলছিলেন একটু আগে। এবং তখন আপনার স্ত্রীর অবস্থাও ভালো না, বিভিন্নভাবে তাকে চেষ্টা করছেন ভালো করবার জন্য। একেবারে শেষ মেশের দিকেই আমরা চলে এসেছি, এরপরে কি হলো শুনি।
তারপর আমি ট্রিটমেন্ট করানোর পর আমার ওয়াইফকে দেশে নিয়ে রেখে আসলাম। আসার পর ওই যে বাকি টাকাটা যে আমি পাবো, ওইটা তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, 1,65,000 টাকা পাবো ওই লোকের কাছে। আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা স্ক্যামের মাধ্যমে টাকাটা আমি পাবো না। তো টাকাটা চাইতে যাওয়ার পর আমার বড় ভাই এসে বলতেছে যে আমার টাকা দরকার, তুই টাকা নিস না, আমার গাড়িটা নষ্ট, গাড়িটা ঠিক করি, তার আমি টাকা দিয়ে দেবো। তখন সে 1,15,000 টাকা আমার থেকে প্রায় জোর করবো কি নিয়ে যায়। টাকা দেওয়ার সময় নিয়ে যাওয়ার পর বাকি টাকা নিয়ে আমি নেশা পানি করে শেষ করে নাই। যখন আমি তার কাছে টাকা চাই, মাত্র 15,000 টাকা আমাকে দিছে। দেওয়ার পর বলে যে তুই তো নেশা পানি খেয়ে শেষ করে এলাম, ঠিক আছে, তোর বিয়ার মধ্যে যে টাকাটা খরচ হয়েছে এই টাকাটা আমি রেখে দিলাম। প্রথম কিন্তু টাকাটা নিচ্ছে ধার হিসাবে, যে টাকাটা দিয়ে দিবো, কিন্তু পরবর্তীতে সে বলতেছে আমার টাকা চাইতে গেছি পরে যে তোর বিয়ের মধ্যে যে টাকাটা খরচ করছি সেই টাকাটা আমি কেটে নিলাম, ওই টাকাটা তো আমি দিছিলাম। তখন আমি তার প্রশ্ন করলাম, 37,000 টাকা ক্যাশ উঠছিল, হ্যাঁ, পাশাপাশি মালামাল উঠছে, আবার আপনি বলছেন যে বিল্লালে সম্পূর্ণ খরচ দিব, উল্টা তো আমি আরো টাকা পাও না, আপনি আমার টাকা কাটেন কেন? তখন সে একটা রাজনৈতিক দলের মোটামুটি প্রভাবশালী একটা দলের সাথে চলে, তখন আমি কিছু বলতেও পারি না, বা এলাকার অনেকের কাছে বলছি, বলার পর তারাও বলে যে না, এটা আমরা কি বলবো, ওরা তো আমরা বলতে পারবো না, কারণ তার হাত অনেক লম্বা, ঠিক আছে। পাশাপাশি আমার আব্বা 20 কাটা জায়গা, সব জায়গা দেওয়ার পর 4.5 কাটা করে দেওয়ার পর 20 কাটা জায়গা এক্সট্রা ছিল, সেই জায়গাটা সে বিক্রি করে এলাম আমার এফসেলতে, আমার সই ছাড়া।
ওকে ওকে,
হ্যাঁ, সেই জায়গাটা এখন মোটামুটি 8-9টা প্লট আছে, তারা বিল্ডিং 5-6 তলা বিল্ডিং করে ফেলেছে, ঠিক আছে। তাদের কাছে গেলে যে আমার সই ছাড়া যে নিলেন, আমি বাবার ওয়ারিস না, তারা বলে এটা তো আপনি বাইরের লোকে সেটেল করবেন, আমরা বাইরে বিক্রি করছি। আসলে কিন্তু যদি আমার ওই ধরনের অ্যাবিলিটি থাকতো, আমি লড়তে পারতাম কাগজপত্র দিয়া, এই জায়গা কিন্তু যারা কিনছে তারাই কিন্তু দোষী সাব্যস্ত।
রাইট, এবং
কিনছেন কেন?
রাইট, এবং এটা আলটিমেটলি আপনার অধিকার আছে, এবং এটা যদি প্রপারলি আপনার অধিকার থেকে থাকে তাহলে আপনি যে কোনো সময় এটা আপনার হাতে নিয়ে আসতে পারেন আইনের মাধ্যমে। হ্যাঁ বলেন, তারপর
তারা আমার মনে করছে যে আমি এখনো মাদকাসক্ত। আসলে আমি দীর্ঘদিন যাবো সুস্থ আছি।
আচ্ছা, সুস্থরা হলেন কিভাবে?
সুস্থরা হলাম 2010 আমার বোনের ব্রিগেড থেকে আইসা দেখে যে আমি গাড়িটাতে চালায় নেশা পানি খাইয়া জায়গায় জায়গায় পুরা থাকি। তখন আমার বোন করলো যে তুই আমার বাসায় ফোন দিল বলে, বাসায় গেলাম গেন্ডারিয়াতে। যাওয়ার পর কয় ভাই তুই আমার বাসায় থাক কয়দিন, তিন চার দিন।
ওই বোন যে বোনের কাছে
ব্রিগেডে থাকে, জীবন
না না, যে বোনের কাছে ছোটবেলাতে যেতেন।
হ্যাঁ, ছোটবেলা যেতাম। ওই বোনই এই বোনের বলতে যে তুই এক কাজ কর, আমার তো টাকা পয়সা নাই, আমি তো ওর ট্রিটমেন্ট করাতে পারবো না, তুই ওর আইন একটু ট্রিটমেন্ট করাই।
আচ্ছা আচ্ছা, ওকে।
হ্যাঁ, ওই বোনের সহায়তাই মেইন ওই বোনই বড়।
তারপর কি করলো?
তারপরে ছোট বোন আমার আইনা কি করলো যে ফতুল্লাতে যাতি গুলাবাই অসুস্থ, ওই দিন কিন্তু আবার ওই রিহ্যাব সেন্টার যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোক সব বাবু রাখছে আমরা ধরে নিবো।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। আমি যাওয়ার পর হঠাৎ করে আমি রিহ্যাব সেন্টারের লোক আমাদের দর্শক খাবা দাওয়া, তখন আমি ওই যে বোনের বাসার থেকে যখন স্কোর টিম আমার ধরে নিয়ে যায়, তখন আমি জানতে পারি যে আমার বোন আমার দিচ্ছে।
ওকে, রিহ্যাবে ছিলেন কতদিন?
রিহ্যাবে আমি 3 মাস ছিলাম ইনহাউস, এক মাস ছিলাম ফলো আপ।
এই সময়টাতে আপনি কি ধরনের ট্রিটমেন্ট পেলেন? কি কি
এখানে আমি যে সাইকোলজি যে ক্লাসগুলো আছে, যে রিল্যাপস হাই রিস্ক ক্লাসগুলো আমি দেখলাম, দেখার পর চিন্তা করলাম যে না, আসলে আমি ভুল করছি। আমি যে মুহূর্তে আমার অত্যাচারিত হয়েছি, তখন যদি আমি একটা ভালো লোকের কাছে ভালোভাবে শেয়ারিং করতাম, একদিকে আমি নিজে দোষী, আরেক দিকে আমার ফ্যামিলিও, উভয়েরই দোষ হচ্ছে। আমার খারাপ হওয়ার পেছনে উভয়েরই দোষ হচ্ছে, কারণ আমার তো কোনো গার্জিয়ান ছিল না, ঠিক আছে। এই জন্যই হয়তোবা আমি অনেকে শুনাইতে চাইছি আমার কথা। এই যে আমার ভাইয়ে অনেক সময় নেশা করে কয়, আমি বলি যে আমার একটু কোনোদিন জিগার নেই আপনি যে কেন নেশা করলি, এর পিছনে কারণ কি, যদি কারণগুলো অবশ্যই জানতেন তাহলে কিন্তু আমার এইভাবে গালাগালি করতেন না। এই জন্যই কিন্তু আমি এই আপনার 89.2 তে আসছি, যে লক্ষ লক্ষ লিসেনার ভাইদেরকে শোনানোর জন্য, যে আসলে আমার এই শেয়ারিংগুলা বা আমার এই খারাপ হওয়ার ওয়েগুলা আমার ফ্যামিলির কেউ কখনো শোনে নাই, কিন্তু আমি লক্ষ কোটি যে আমার লিসেনার ভাইয়ের আছে তাদেরকে আমি শোনাবো।
নিশ্চয়ই আপনি সেটা করেছেন, কিন্তু এই 3 মাসে আপনি রিহ্যাবিলিটেশন করার পরে আপনার লাইফটা কি দাঁড়ালো, আপনি কি করলেন আমাদের?
আমি ভুলটা বুঝতে পারলাম যে আসলে আমি যা করছি এগুলো সব খারাপ করছি, ভুল পথে চলছি আমি, ঠিক আছে। তখন ওই মালিক, এটা হলো নারায়ণগঞ্জের মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র, এটার মালিক আসার পর আমার অ্যাক্টিভিটিস দেখা এবং আমি যে প্রোগ্রামগুলো নিচ্ছি অ্যাকসেপ্টভাবে ভালোভাবে, সে আমার প্রোগ্রামের অগ্রগতি দেখা সে বললো যে তুমি স্টাফ হিসেবে এখানে থাকো,
স্টাফ হিসেবে।
হ্যাঁ, স্টাফ। তখন আমার সে এক চান্সে স্টাফ বানাই দিল। সেখানে আমি দীর্ঘ 15 মাস আমি চাকরি করলাম। চাকরি করার পর হঠাৎ করে আমি সোনিয়াকা গেলাম, যাওয়ার পর আমার ভাই আবার গালাগালি আমার। আমি কিন্তু ভালো, তখন সুস্থ এবং আমার গেট আপ টেট আপ শরীর স্বাস্থ্য অনেক ভালো। এই যে নেশা করে আইছে, হিরুন চাইছে, তুই এলাকা আমি না, তখন মন মানুষের চেঞ্জ হলো, আবার আমি নেশা করলাম। নেশা করার পরে 1 মাস নেশা করার পর আমার বোন আবার পরোক্ষভাবে এমবিকে থেকে থাকি আরেকটা সেন্টার আমার দিল। আমি ইচ্ছা করে গেছি যে না, আসলে তো আমি ভুল করছি, আমার কেন গেলাম সোনিয়াকা, ভুলটা বুঝতে পারছি পরক্ষণে, যে আমার সম্পদ খাইছে আমার ভাই, আমার টাকা 1 লাখ টাকা নিয়ে দিতেছে না। আজকে যদি আমার 1 লাখ টাকা দিতাম, একটা ছোটখাটো ব্যবসা করে আমি খাইতে পারতাম, একটা 4 দোকান করতে পারতাম আমি। অথচ সে কি করলো, আমার ভাইয়ের থেকে টাকা নিল, বিয়ের টাকা উঠলো, পাশাপাশি আমার 1 লাখ টাকা আত্মসাৎ করে দিল।
ওনাদেরও ধারণা হয়েছিল যে আপনাকে পয়সা দেওয়া মানে আপনি নেশা করবেন।
হ্যাঁ,
যদিও এটা আপনার অধিকার, কিন্তু ওনাদেরও এরকম একটা ধারণা ছিল, যে কারণে হয়তো ওনারা আপনাকে আপনার যে ন্যায্য অধিকার সেটা থেকে বঞ্চিত করেছে, যদি আপনার ভয়েসই আমরা স্বীকার করে নিই। ওকে, তারপরে সেকেন্ড টাইম রিহাবে,
সেকেন্ড টাইম যখন আমি বুঝলাম যে না, আসলে আমি ভুল করছি, আমার বোনের সাথে কথা বললাম ফোনে যে ভাই তুই এক কাজ কর, তুই ইচ্ছাকৃত ভাবে একটা রিহাব সেন্টারে ঢুকে রিভিউ ট্রিটমেন্ট কর। তখন আমি ধোলাইপার একটা রিভিউ ট্রিটমেন্ট করলাম। ওখানে করার পর ওই মালিকও আমার কি করলো যে ভাই আপনি স্টাফ হিসেবে থাকেন, আপনি এত বড় একটা সেন্টারের স্টাফ আসিলেন, আপনি তো সবই বোঝেন দিয়ে দেন এ টু জেড। তখন তার এখানে দীর্ঘ 2 বছর রইলাম, সেও আমার মানসিকভাবে অনেক ই দিছে, আমার ন্যায্য পাওনা যেটা ছিল এটা থেকে বঞ্চিত করছে, ঠিক আছে। সে বলছিল যে আপনি তো কেউ নাই, টাকা আমার কাছে জমান, জমানের পর এককালীন আপনার টাকাটা দিয়ে দেবো। যখন আমি টাকাটা চাইতে গেছি তখন সে আমার উপরে কি মানসিক যন্ত্রণা, তখন সেখান থেকে আমি বাইরে এলাম। তারপর সেখান থেকে আমি বাইরে আসার পর পাশেই একটা মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র পশ্চিম ধোলাইপার, সেটাতে আমার নিয়ে আসলো মালিক, হ্যাঁ, যে ভাই আপনি আমার সেন্টারে থাকেন। তখন তার সেন্টারে আমি দীর্ঘ 7 মাস সময় দিলাম, হ্যাঁ, মোটামুটি ইনচার্জ, কাউন্সিলার এবং প্রোগ্রামার হিসাবে পুরো সেন্টারটা আমি চালাইছি। চালানোর পর ইন দি টাইম এই 3 মাস আগে একটা সেন্টার চালু হয়েছে কেরানীগঞ্জ ইকুরিয়াতে, সেটার মালিক আবার আমার নিয়ে গেল ওখানে, কারণ নতুন সেন্টার এলে আমার নিয়ে যায়, কারণ সেন্টারগুলো গড়ার ক্ষেত্রে আমার মেধা এবং বুদ্ধি কাজে লাগে, মানে সেন্টার এ টু জেড আমি সব বুঝি, কাগজপত্র কীভাবে জমা দিতে হয়, ডাক্তার কীভাবে নিয়োগ করতে হয়, প্রোগ্রাম কীভাবে নিতে হয়, এই জন্য আমি নতুন নতুন সেন্টারগুলো যাই।
আচ্ছা,
এখন আমি কেরানীগঞ্জে এই 3 মাস যাবত আসছি, সেখানে সময় দিতেছি প্রোগ্রামার পাশাপাশি ইনচার্জ হিসাবে,
মানে আপনি মাদক যাতে কেউ না নেয় সেই জন্য আপনি কাজ করেন।
হ্যাঁ, কাজ করি, পাশাপাশি আমি অত্যন্ত এলাকায় ঘুরে দেখি যে কারা চিকিৎসা, কারণ রিহ্যাব সেন্টারের চিকিৎসাগুলো তো ব্যয়বহুল চিকিৎসা, এটা অনেক টাকা লাগে। হ্যাঁ, কারা গরিব বা অসহায় তাদেরকে আমি অল্প টাকায় 4,000-5,000 টাকাও আইনা চিকিৎসা করে রাখি। এই যে পরশু দিন একজন ফতুল্লার থেকে আনছি, খুব গরিব, 4 দোকান দাঁড়ি করে, তার মা আমার কান্দাকাটি করে এগুলো মাসে 4,000 করে দিব, 3 মাস বাবা তুই আমার পোলারের নে। হ্যাঁ, আমি তাদের নিয়েছি, মালিককে রিকোয়েস্ট করে যে গরিব মানুষ ভাই, গরিব তো চিকিৎসা অবশ্যই পাইব, একটা কোটা থাকে না গরিবের, সেই কোটাটাতে আপনি রাখেন তাদের, তারও নিয়েছে আমি, আমি নিজে ধরে আনছি।
ভেরি গুড, আপনি নিশা থেকে পুরোপুরি সরে এসেছেন।
হ্যাঁ, পুরোপুরি।
আর আপনার ফ্যামিলি এখন কি অবস্থা?
আমার ফ্যামিলি, আমার ছেলে আছে একটা, সেবার এ প্লাস হয়েছে, 8 ওর্সে ক্লাস হয়েছে, কুমিল্লাতে লেখাপড়া করে, এবং আমার তৃতীয় ফ্যামিলিও চলে গেছে। এখন মানে আমি
আমার ছেলে সন্তান ছাড়া আর কেউ নেই।
সন্তান থেকে আপনার সাথে থাকে?
না, সন্তানটা আমার ফুফুর বাসায় থাকে, কুমিল্লাতে লেখাপড়া করে।
দেখেন, একটা জেনারেশনের ফল্ট কতগুলো জেনারেশন ভোগ করে। সংসার জিনিসটা এটা একটা প্রার্থনার মতো, এটা একটা ইবাদতের মতো, এবং এই সংসারটাকে যখন আপনি সংসারের রেসপন্সিবিলিটি নিবেন তখন এটা চিন্তা করা উচিত যে আমি এটা আসলেই প্রপারলি হ্যান্ডেল করতে পারবো কিনা। নইলে এই এই সংসারের সাথে অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে থাকে, আপনার এই সংসার যখন নষ্ট হয়ে যায় অনেকগুলো মানুষ এটার দ্বারা সাফার হয়। ওনার বাবা যে ভুলটা করেছে এবং সেই ভুলের মাসুল ওনার ওপর পড়েছে, ওনার ভুলের মাসুল ওনার সন্তানের উপর দিয়ে পড়েছে। সেও কিন্তু একটা মা পায়নি, সেও কিন্তু তার জায়গা থেকে বাবা পায়নি। এই ভুলগুলো একটা বারবার বলি যে একজন ভুল করলে সেই ভুল পুরো সমাজকেই পিছন থেকে টানছে। আজকে আপনি এখানে এসে স্বীকার করলেন, আপনি শুধু আমাদেরকে একটা জিনিস বলেন, আপনার কাছে লাস্টের প্রশ্নটা আমি রাখবো। আমি জানি অনেক অনেকেই আছে যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছে, অনেকেই হয়তো বা ড্রাগ নেয়। কোন জিনিসটা করলে তারা এখান থেকে বের হয়ে আসতে পারে? কি মূল জিনিসটা আসলে?
একমাত্র মূল জিনিসটা হলো যে অনেকে যার অভিভাবক আছে, অভিভাবকের যে প্ররোচনা করে, তারা উৎসাহ করে, যাতে মানে মনে করেন তারা ভালো কাউন্সিলিং করার না কইরা তারা উৎসাহিত করে, তাদের নেশা কর গালাগালি করে, ঠিক আছে, এটা না কইরা যাতে অভিভাবকের অনেক সদস্য আছে, যেমন একটা মনে করেন ফ্যামিলি আছে চারজন সদস্য, বাবা চাকরিতে করে বা ব্যবসা করে বাইরে, বাইরে থাকে, বাইরে দেখাশোনা করে, ওই বাইরা যাতে তারে মাদক নিতে উৎসাহিত না করে, মাদক নিতে উৎসাহী মানে তারা গালাগালি করা, তার সাথে খারাপ ব্যবহার করা, যদি তার সাথে ভালো ব্যবহার করে তার কাউন্সিলিং দিয়ে বুঝায় অবশ্যই সে রাস্তা থেকে ফিরে আসবে।
আর নিজে থেকে যদি বলি নিজের ইচ্ছাটা কোনটা?
নিজের ইচ্ছাটা মাদকের মেইন হলো সদিচ্ছা।
এক্স্যাক্টলি,
সদিচ্ছা থাকবে, পাশাপাশি আমরা যে ক্লাসগুলো নিতেছি এই ক্লাসগুলো থেকে আমরা একটা শিক্ষা নিতেছি যে আসলে হ্যাঁ এটা ভুল, একজন মাদকাসক্ত এ টু জেড সব কিছু দেখানো হয়, আমরা জেনে প্রোগ্রামটা শিক্ষা নিতেছি, যেমন ক্লাসগুলো আছে ক্লাসগুলো ঠিক আছে, এই ক্লাসগুলো যদি আমি অ্যাকসেপ্ট করি ভালোভাবে তাইলে আমার সদিচ্ছাটা থাকবে।
প্রিয় শ্রোতা, পুরো বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম টিপু, যে জীবনের অপ্রিয় সত্য সেটা নিয়ে তাকে অ্যানালাইসিস করা এবং একই সাথে মাদক থেকে বের হয়ে আসার জন্য আসলে কি করা উচিত, বিকজ ওনার সাবজেক্টই এটা, উনি এটা নিয়ে কথা বলবেন, আমরা ওনার কাছেই যেতে চাই এই পর্যায়ে। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার পুরো গল্পটা শোনার পরে?
আমরা এখানে অনেকগুলি ব্যাপার উল্লেখযোগ্য ব্যাপার আছে। এক সময় তার এক বোনের সহায়তায় সে রিহার সেন্টারে গেছে, সেখানে সে সুস্থ হয়ে গেছে। রিহার সেন্টার সুস্থ হয়ে এটা একটু লক্ষণীয় ব্যাপার আছে যে নেশা করলেই যে একেবারে কোনোদিন কোনোদিন ভালো হবে না, এই শিশু শিল্পী আসা একটা প্রমাণ যে না নেশা করেও ভালো হতে পারে। এই কারণে এখানে এসেছে, তাকে সাধুবাদ জানাই, এই যাহা বলব সত্যগুলি অনুষ্ঠানে সে ঘোষণা দিয়ে যাচ্ছে এবং সবাই একটু শুনতেছেন যে শিশু ভালো হয়েছে, কিন্তু সে ভালোই হয় নাই, সে এখন অন্যদেরকেও নেশা মুক্ত করা
শেষ করতে চাই আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে এই সপ্তাহে কে আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন সেটা আমাদেরকে পড়ে শোনাবে মঞ্জুর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রতন। গত 15-20 দিন আগে আমার এক বন্ধু আমাকে কিছু টাকা দিয়ে তার বড় ভাইয়ের কাছে পৌঁছে দিতে বলে। আমি দেওয়ার সময় ওখান থেকে 1,000 টাকা সরিয়ে রাখি। উনি আর টাকাটা গুনে নেয় না, এখনো ওরা আমাকে কিছু বলেনি, কিন্তু আমার বিবেকের কাছে আমি খুব কষ্ট পাচ্ছি। আমি সত্যিই অনেক অনুতপ্ত।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sopto Bolibo. Recharge yourself.
কৃতজ্ঞতা মঞ্জুর আপনার প্রতি এবং একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মেইলটি আমাকে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি টিপুকে যে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষকে জানিয়ে সচেতন করে গেছেন, পরিবারকে বলে গেছেন সন্তানের সাথে খারাপ ব্যবহার করো না, এবং একই সাথে সে নিজেও বলেছে আমি চাইলে পারতাম কিন্তু আমার না পারাটাও অনেক ভুল ছিল, এটা সাফারার হচ্ছে তার সন্তান, কিন্তু শেষটা ভালো কারণ সে চেষ্টা করে যাচ্ছে তার কাজের মাধ্যমে যাতে আর কেউ কখনো মাদক না নেয়। প্রিয় শ্রোতা, টিপুর কাছ থেকে যদি আমরা এই শিক্ষাটা নিতে পারি যে মাদক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নইলে এই মানব জীবন একেবারে স্পয়েলড হয়ে যেতে পারে, তাহলে আমরা বলতে পারবো আজকের এই যাহা বলিব সত্য বলিব সার্থক। আর জি কিবরিয়া এবং আমার টিম মেম্বারের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Exclusively on FusionBT.com.